দরবার তব বড়ই আলিশান গো আমার খোঁজা হয়নি কখনো বঞ্চিত ভিখারী তোমার খোঁজা আমার খোঁজা পিয়া আমার খোঁজা পিয়া
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ দর্শক উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের খাজা গরীবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিশেষ ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে আমার খাজা ভারতের রাজা। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় আলোচনা হবে, এর উপর ভরপুর আমল করবো ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। জান্নাতের কোন জায়গায় তার ঠিকানা হবে সেটা দেখে না নেওয়া পর্যন্ত সে ইন্তিকাল বা মৃত্যুবরণ করবে না। তো দর্শক, রজব মাস চলছে, শাবান মাস আসবে, এরপরই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে তশরিফ আনবে। তো আমি আরজ করব, এখন থেকে দরুদে পাকের আমলকে বাড়িয়ে দেই, এখন থেকে দরুদে পাকের আশিক হয়ে যাই, এখন থেকে দরুদে পাককে অত্যধিক পরিমাণে আমরা পাঠ করাতে অভ্যস্ত হয়ে যাই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা পর্যায়ক্রমে আমাদের যে মাহে মোবারক মাসগুলো আসছে, আমাদের যে পবিত্র মাসগুলো সামনের দিকে আসছে, ইনশাআল্লাহ তখনও আমরা দরুদে পাক বেশি বেশি পড়তে পারবো। তো আসুন আমরা মহব্বত নিয়ে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, সেই সুবাদে আজকে আমাদের সাথে আছে আমাদের ইকরাম বাবু। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুলি হাল। আমাদের বাম পাশে বা আমার উল্টো দিকে আছে আমাদের ফুজেল ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুজেল ভাইও আছেন ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমাদের নাতখা ইসলাম ভাইও আমাদের সেটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তো দর্শক, আপনারা সবাই জানেন যে এই প্রোগ্রামটিকে সাজিয়েছি আমরা খাজা গরীবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কিছু অংশকে ঘিরে। ওনার জীবনের বিভিন্ন অংশ নিয়ে আমরা এই অনুষ্ঠানকে জারি রেখে ষষ্ঠ রজব বা ছয় রজব এবং সেই অপেক্ষা আমাদের শেষ হবে যে খাজা গরীবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির যে ওরুজ শরীফের রাত এবং এর পরের দিন সেটা আমাদের মাঝে তশরিফ আনতে চলেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, খাজা গরীবে নওয়াজের নামে ফাতিহাখানি করার প্রস্তুতি নিয়ে রাখি এবং ওনার সিরাতকে পড়ি এবং অনুষ্ঠানের মাধ্যমে যা যা শিখেছি শিখবো এবং শিখছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিয়ত করি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব এবং আজকে খুবই সুন্দর বিষয়, আর সেই বিষয়টি হচ্ছে মুর্শিদের প্রতি ভালোবাসা। জি হ্যাঁ, আমার খাজা মুর্শিদেরও প্রেমিক ছিলেন, আমার খাজা মুর্শিদকে আদবও করতেন, আমার খাজা ওনার মুর্শিদের অনেক বড় একটা দান বা অবদানও ছিলেন। আমার খাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন মুর্শিদকে ভালোবাসতেন, কেমন তার প্রিয় মুর্শিদকে তাজিম করতেন, কেমন আদব ও এহতেরাম করতেন, সম্মান করতেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অভিমত দেওয়ার থাকে দিতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করব। শুরুতে আমি ইকরাম বাপুর কাছে যাব। আজকের বিষয় যেহেতু মুর্শিদের প্রতি ভালোবাসা, তো আমরা শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই মুর্শিদ বা পীর এই যে কনসেপ্ট আমাদের সমাজে আছে বা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, তো মুর্শিদ কি, প্রথমে এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করি, এরপর ইনশাআল্লাহ আজাবাজাল আমরা মুর্শিদের প্রতি খাজা পিয়ার কেমন ভালোবাসা ছিল সেটাও অনুষ্ঠানের মাধ্যমে জানবো। হুজুর আপনার কাছে আসবো প্রথমে, যে মুর্শিদ অর্থ কি? আমরা যে মুর্শিদ বলে থাকি, পীর বলে থাকি, গাইডার বলে থাকি বা পথ প্রদর্শক বলে থাকি, তো এটার অর্থ কি, এটা যদি আমাদেরকে জানিয়ে দিতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বনী ইসরাঈলের 71 নং আয়াত ইরশাদ করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি।
আল্লাহু
কাজী ইমান থেকে অনুবাদ, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম, দলপতি বা নেতা সহকারে তাদেরকে আহ্বান করব। তাহলে এখানে লেখক ভাই প্রত্যেক ব্যক্তিকে ডাকবে তাদের ইমাম সহকারে। এখন যিনি ইমাম হবেন তাহলে ইনি এরকম ব্যক্তি, এনহানসড ম্যান যেটাকে আমরা বলি, সৎ ব্যক্তি। তো সৎ ব্যক্তি তিনি হবেন যার তুলনা অন্যান্য মানুষের সাথে হয় না, তিনি এক্সেপশনাল হয়ে থাকেন। তাহলে ওই ব্যক্তি এমন যাকে আমরা পীর বা মুর্শিদ বলে থাকি। তো মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক, যিনি পথ দেখান।
জি,
কোন পদ দেখান? আল্লাহ পাক ইরশাদ করেছেন, তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যিনি ভালো কাজের আদেশ দেবেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখবেন। তাহলে পীর হচ্ছে ওইটা যিনি মানুষকে সৎ পথে আহ্বান করেন,
জি জি জি,
অসৎ কাজ থেকে বিরত রাখেন, নিজেও বিরত থাকেন।
জি,
এক। তৃতীয়ত, পীর উনি পীরের হাতে বায়আত গ্রহণ করা, তার বশ্যতা স্বীকার করা, বিভিন্ন অর্থ রয়েছে, লুগাতের মধ্যে রয়েছে বশ্যতা স্বীকার করা, তাকে মেনে নেওয়া এবং তিনি সপে দেওয়া। অন্য রওয়ায়েতের মধ্যে রয়েছে আল্লামা ইমাম শায়রানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বর্ণনা করেন বায়াত হচ্ছে এটা যে পীরের কাছে নিজে কিভাবে উৎসর্গ করে দেওয়া, নিজের সব কিছু, নিজের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আনুগত্য, পছন্দ অপছন্দ সব কিছু পীরের কাছে সুপর্দ করে দেওয়া। তিনি যেভাবে বলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই রকম অনুসরণ অনুকরণ করাকেই হচ্ছে বায়াত।
জি,
এখন এই বায়াত গ্রহণ কি আজকে হয়েছে নাকি আজকে থেকে 1400 বছর আগে হয়েছে, সেটা একটা জানার বিষয়।
আচ্ছা, এর আগে আমি ছোট করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছেন যিনি সৎ কাজের আহ্বান ও অসৎ কাজ থেকে বাধা দিবেন তার কাছে বায়াত গ্রহণ করতে, বা যারা পীর হয়ে থাকেন তারা এই কাজটি করে থাকেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে কিতাব তো আমাদের কাছে আছে, তো ওনাদের কাছে যাওয়ার দরকার কি যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ সেটা আইডেন্টিফাই করার জন্য?
একটা ছোট্ট উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবেন। গায়ে যখন জ্বর এসেছে,
জি,
তখন তো ওষুধের দোকান আছে, এখান থেকে একটা প্যারাসিটামল বা নাফ্যাক্সটেন একটা ওষুধ খেলে তো হচ্ছে।
জি,
ডাক্তার কাছে যাওয়া দরকার কি?
আল্লাহ,
ডাক্তার হচ্ছে চিকিৎসক।
জি,
উনি অভিজ্ঞ স্পেশালিস্ট, বুজুর্গরও স্পেশালিস্ট।
জি,
ওনারা ডাক্তাররা দীর্ঘমেয়াদি কোর্স করে, পড়ালেখা শেষ করে ওনারা ওই পর্যন্ত পৌঁছেছেন।
জি, বেশ।
আর বুজুর্গরা তাসাউফের কোর্স করে, তাসাউফের শিক্ষা লাভ করে ওনারা পর্যন্ত পৌঁছেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে বুজুর্গানে কেরাম, আমার ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাসালী রহমতুল্লাহ খুবই সুন্দর বলেছেন, একজন পীর হওয়ার কিছু শর্ত রয়েছে।
জি,
ওই শর্তের মধ্যে একটা হচ্ছে যে ওই পীর সুন্নি মতাদর্শ কিনা, আশিকের রসুল কিনা সেটাও দেখতে হবে, এবং আলিম হওয়া।
আল্লাহ,
কারণ যদি আলিম যদি না হয় তাহলে উনি নিজে যদি সংশোধন না হন মানুষ কিভাবে সংশোধন করবেন? এই জন্য পীরকে আলিম হওয়া দরকার। কি জন্য? উনি নিজে কারোর সাহায্য ছাড়া, উনি নিজেই স্বয়ং বা স্বয়ং ওই কিতাব পড়ে সেখান থেকে মাসআলা বের করার জ্ঞান যদি না থাকে তাহলে উনি এরকম পীর হতে পারবেন
না।
যেহেতু মানুষ ওনার কাছ থেকে শিখবেন, তাসাউফের শিক্ষা, শরীয়তের মাসলা মাসাইল ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবেন। উনি যদি ভুল শিখায় তাহলে ওই ব্যক্তি নিজেও গুণাগার হবে, যিনি শিক্ষা দিচ্ছেন উনিও গুণাগার হবে। কারণ ওই ব্যক্তির কারণে যারা ওনাকে অনুসরণ অনুকরণ করবে তিনি নিজেও যাবে জাহান্নামে, এদেরকেও নিয়ে যাবে
জাহান্নামে।
যেহেতু আমরা এর আগে শুনেছি যে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
তাদের ঈমান,
তাহলে ইমাম যদি জাহান্নামী হয় তাহলে মুক্তাদের যারা আছে এরা তো এক অনুসরণ করে জাহান্নামে যাবে। এই জন্য ইমাম যদি সঠিক হয়, এই জন্য ওই ব্যক্তিকে শরীয়তের আনুগত্যশীল কিনা সেটা দেখতে হবে,
দেখতে হবে
পীর ওইরকম হওয়া, শরীয়তের উপর আনুগত্যশীল হওয়া এবং সুন্নতে পাইরবি, সুন্নতের অনুসরণ অনুকরণ হওয়া।
আমরা আসবো সেদিকে যে পীরের কি কি মানে যে শরায়ত বা শর্ত আছে সেগুলো। আপনি যেটা বলছেন যে এই যুগ থেকে সেটি নয়, কোন যুগ থেকে তাহলে?
এটা আজকে থেকে 1400 বছর আগেই, যখন আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ যখন এই ধরার বুকে যখন নাজিল করেছিল তখন থেকে এই পীর মুরিদির বায়াত এটা শুরু হয়েছে। সর্বপ্রথম তো বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ হয়েছিলেন। যেভাবে পবিত্র কোরআনুল করিমের মধ্যে বর্ণিত রয়েছে পারা 26 সূরা ফাতার 10 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কাজের ইমান তে অনুবাদ, ওইসব লোক যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে তারা তো আল্লাহর নিকট বায়াত গ্রহণ করেছে, তাদের হাতগুলোর উপর আল্লাহর হাত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে গ্রহণ করেছে রসুলের হাতের উপর হাত রেখে, বলা হচ্ছে না আল্লাহ পাকের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করা হয়েছে। এখন বায়াত যদি হারাম হতো তাহলে তো সাহাবে কারামগণ বায়াত গ্রহণ করতো না রসুলের উপর হাত হাতের উপর হাত রেখে।
জি,
এবং অন্যত্রের মধ্যে বর্ণিত রয়েছে যেভাবে সূরা ফাতার 26 পারা 18 নং আয়াত আবার ইরশাদ করেছেন কাজী ইমান থেকে অনুবাদ, যে নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ইমানদারদের প্রতি যতক্ষণ তারা এই বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছে। তাহলে বায়াত গ্রহণ কথা স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ বাবলা গাছের নিচে প্রিয়নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে, এবং প্রিয়নবী যখন জাহিরি হায়াত থেকে যখন পর্দা করেছেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে, উনি যখন পর্দা করেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তাহলে সিস্টেম তো উপর থেকে আসছে, আজকে নতুন না, এটা ওল্ড ইজ গোল্ড।
জি, বেশক।
এখন তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা সবাই সাবেক সবাই বায়াত গ্রহণ করেছেন প্রিয় নবীর হাতে, এখন কেউ প্রশ্ন করতে পারে বা শয়তানের ধোঁকায় পড়ে এভাবে বলতে পারে তো প্রিয় নবীর পীরকে, এভাবে প্রশ্ন আসতে পারে। এখন কেউ যদি বলি ওই যে যারা বস্তুবাদী আছে কিছু ব্যক্তি যারা আল্লাহকে মানে না বা আল্লাহ পাকে বিশ্বাস করতে চায় না, সব কিছু লজিক্যালের উপর বিশ্বাস করতে চায়, তো তারা এভাবে বলবে আমি আমার পিতার কাছ থেকে আসলাম, আমার পিতা আমার দাদা থেকে, তিনি তার পরদাদা, এভাবে পৃথিবীতে এভাবে করতে 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 তো ঈসা ইসলাম কীভাবে আসলো, আদম ইসলাম করতে আসলো, ওনার তো পিতা, আদম ইসলাম তো পিতা নেই, তো তাই বলে কি উনি মানুষ নয়, উনি নবী নয়, এরকম বলা যাবে? এরকম বলে শয়তানের ধারণা কুমন্ত্রণা, এগুলা শয়তানি ধ্যান ধারণা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে সেই কারণে। আচ্ছা, তো আমার নবী ইরশাদ করেছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে।
জি,
তো যিনি শিক্ষক ওনার আবার শিক্ষক কে পৃথিবীতে? ওনার শিক্ষক তো রব তাআলা, যিনি আর রহমান আল্লামাল কোরআন। তাহলে আল্লাহ পাক যাকে শিক্ষা দিয়েছেন সব কিছু তো ওনার পিতৃহত, উনি তো উনি এমন একজন সত্তা যিনি সমস্ত নবীদের যিনি ইমাম, অন্যান্য নবীগণ তো আলাদা ছিলেন, ওনাদের ইমাম যিনি ইমামুল আম্বিয়া যাকে বলছি ওনার আবার পীর।
জি,
ওনার মাধ্যমে তো শরিয়ত, শরিয়ত তো ওনার কাছ থেকে, শরিয়ত তরিকত মারফত হাকিকত সাদাকত সব কিছু আহলে সুন্নিয়ত সবগুলো এসেছে প্রিয় নবীর কাছ থেকে। আমার নবী যাই করেন তাই শরিয়ত, আমার নবীর জোয়ানে পাক থেকে যা হয় সেটাই শরিয়ত, আমার নবী যেটা নিষেধ করেন সেটাই শরিয়ত, যেটা করার জন্য বলেন সেটাই শরিয়ত। তার মানে ইসলাম নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোর্ট অফ লাইফ, এটা প্রিয় নবীর কাছ থেকে শিক্ষা, এটা প্রিয় নবী শিক্ষা দিয়েছেন। তো প্রিয় নবী যেখানে শরিয়তের মালিক, যিনি খালিকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, যিনি আল্লাহ পাকের রুবুবিয়ত প্রচার প্রসার করার জন্য টোটাল কমপ্লিট সব কিছু নিয়ে ধরার বুকে আগমন করেছেন, তো তার মাধ্যমে তো শরিয়ত পেয়েছি, তার মাধ্যমে তরিকত পেয়েছি, তার মাধ্যমে বায়াত পেয়েছি, সব কিছু তার মাধ্যমে, তো তিনি আবার কার কাছ থেকে বায়াত গ্রহণ করবেন? যদি কারো কাছ থেকে যদি বায়াত যদি গ্রহণ করেন উনি তাহলে তো উনার চেয়ে উনি শ্রেষ্ঠ, তাহলে আরেকজন নবী আসতে হবে, আরেকজন নবীকে মানতে হবে, ওইটা তো বলেন নাই, বলেছেন খাতেমুন নবী, সর্বশেষ নবী উনি এবং সর্বশ্রেষ্ঠ নবী উনি।
জি, বেশক।
যার সম্পর্কে মুসানফি ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে বর্ণিত রয়েছে আব্বাল মা খালাকাল্লাহু নূরি, যে সম্পর্কে বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন, তো উনি শ্রেষ্ঠ যদি না হতো উনি আব্বাল উনি আখের, সর্বপ্রথম সৃষ্টি উনি, সর্বশেষ নবী হিসেবে এসেছেন আবার উনি, তো যিনি শুরুতেই উনি শেষে উনি, তো ওনার পূর্বে আবার কে আবার?
জি, আসলে আসলে এই দর্শক খুব সুন্দরভাবে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বায়াত এই বিষয়টি ছিল, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর এটা কে আবার হতে পারে? তো আমরা খুব সুন্দরভাবে শুনেছি, আমরা ফুজেল ভাইয়ের কাছে যাব। হুজুর মাশাআল্লাহ পথ প্রদর্শক বা পীর বা মুর্শিদ, তো এটা কতটুকু জরুরি আপনি কি মনে করেন একজন মানুষকে চেঞ্জ করানোর জন্য পীরের কতটুকু ভূমিকা?
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ জুজালা মাহে রজব রজবুল মুরাজব মাস আমাদের মধ্যে চলমান
মাশাআল্লাহ
তো এই মাসের নাম যখনই আসে তখন আমরা সুলতানুল হিন্দ
আল্লাহ
গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইকে সবাই কমবে স্মরণ করি
স্মরণ করে থাকি
আর স্মরণ না হলো অনেকে স্মরণ করিয়ে দেয় এটাও একটা ভালো নাকি যে অবশ্যই অবশ্যই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইর অবদান আমাদের উপর রয়েছে কেননা ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা যদি তশরিফ নিয়ে না আসতেন এবং তিনি তশরিফ নিয়ে আসাতে কমবেশ এভাবে বলা হয় যে 90 লক্ষ বেধর্মী মুসলমান হয়েছিল তো যদি 90 লক্ষ বেধর্মী খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার সোহবতে আসার পরে মুসলমান হয় তাহলে সেটা বাড়তে বাড়তে আজকে ভারতবর্ষে আপনি আমি মুসলমান তো অবশ্যই খাজা গরিবে নওয়াজের একটা এহসান আমাদের উপর রয়েছে তো অবশ্যই আমাদেরকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে সেই হিসেবে সম্মান এবং স্মরণ করতে হবে সাথে সাথে অনুসরণও করতে হবে এই অনুসরণের কথা থেকেই বায়াদার কথা আসে যেহেতু হাক্কানি পীর মশায়েক এখন অনেক বিভিন্ন দরবার আমরা দেখি শুনি তো অনেকে বলে দরকার কি যে আপনি একটু আগে যেটা বললেন যে বিভিন্ন রকম আমাদের গাইড বই আছে এগুলো পড়লে আমরা তো জানতে পারতেছি বিভিন্ন লাইব্রেরির মধ্যে বুখারি শরীফ পাওয়া যায় সহি কিতাব পাওয়া যায় হাদিস শরীফের ফিকার কিতাব কোরআনের তফসির রয়েছে এগুলো পড়লে আমরা নিজেরাই বুঝে নিতে পারি তো দেখেন আসলে একরামবাবু যেটা বললো যে ডিসপেন্সারি থেকে একটা ওষুধ খেয়ে নিলাম বা সুস্থ হয়ে গেলাম তো উনি তো শুধু একটা ওষুধের কথা বললো আমি যদি সার্জারির কথা বলি অপারেশনের কথা বলি কেউ কি রাজি হবে
রাস্তার মধ্যে এরকম অনেকে হচ্ছে এরকম রাস্তার মধ্যে অনেক সিজারগুলো রেখে উনি খুব সহজেই মানুষের অপারেশন করতেছেন এখানে ওই অনেক ধরনের শরীরের মধ্যে পোশাক পরা বিভিন্ন জিনিসগুলো তো ওনার কাছ থেকে পড়লে তো বাস রোগী বাঁচে কিনা সন্দেহ পরবর্তী ওনার সার্টিফিকেট হওয়ার সম্ভাবনা থাকে
তো দেখেন কিতাব পড়ে যদি কেউ ডাক্তার হয়ে যায় কেউ অপারেশন করতে পারে তো তাহলে তো আর এত মেডিকেল এত পড়ালেখা ডাক্তারি বিভিন্ন বিদেশে যাওয়া ট্রাভেল করা রাত দিন এক করে পরীক্ষার এক্সাম দেওয়া এবং এগুলো তো দরকার ছিল না সবাই কিতাব পড়েই বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হয়ে যেত তো শরীয়তের বিষয়টা এভাবে এত হালকা হিসাবে আমরা কীভাবে নিতে পারি শরীয়তের বিষয়টা এটা অনেক বড় একটা সমুদ্র যেখানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলারই নিজেও বায়াত গ্রহণ করেছেন
হ্যাঁ
খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলারির মুর্শিদ ছিলেন খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলারই তো এখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা যদি নিজেই এটা বলতেন যে আমি তো সব শরীয়তের ইলম সব আমার মধ্যে আছে আমার বায়াত গ্রহণের প্রয়োজন কী তো এটাও আমাদের জন্য একটা শিক্ষা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা যে আমাদেরকে শিক্ষা দিলেন যে অবশ্যই অবশ্যই কোনো মুর্শিদ এর হাতে হাত রাখা এটা জরুরি তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা কমবেশ 22 বছর ওনার মুর্শিদের খেদমতে ছিলেন সোহবতে ছিলেন এবং ওনার কাছ থেকে ফুজাত এবং দিনী ইলম শেখা ওনার খেদমত করা এবং আদব তো অবশ্যই
জি
কেননা আদবের কারণেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আজকে গরিবে নওয়াজ হয়েছেন
জি
যে আজকে আমাদের অন্তরে খাজা গরিবে নওয়াজের জন্য মহব্বত এবং যে আকীদাত আমরা পেশ করি তো এটা মুর্শিদের একটা ফয়জান
বেশক
তো আল্লাহ তাআলার নেক বান্দাদের দোয়ারও একটা সুযোগ এই বায়াতের মধ্যে রয়েছে কেননা কেউ যদি অনেক ইবাদত করলো রিয়াজত করলো সে অনেক ধরনের আল্লাহ তাআলাকে রাজি করার মধ্যে কাজ করলো কিন্তু সেখানে যদি একটা প্লাস হয় একটা জিনিস অ্যাড হয় যে আল্লাহ তাআলা কোনো মকবুল বান্দার দোয়াও সেখানে সামিল হয়ে যায়
আল্লাহ
তাহলে সেটা শোনায় অনেক কিছু সেখানে কাজ করবে কেননা আল্লাহ তাআলার নেক বান্দারা যদি দোয়া করে থাকে দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় যেমন খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে একবার নামাজ পড়ার জন্য হুকুম দিলেন সূরা বাকারা তেলাওয়াত করার হুকুম দিলেন এবং তসবি পড়ার হুকুম দিলেন এরপর তিনি খুশি হয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে এটা বললেন যে আমি তোমাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দিয়েছি
আল্লাহ
তো এই এই ধরনের কিছু বিষয় আছে যেটা আল্লাহওয়ালারা সেকেন্ডেই পৌঁছিয়ে দিতে পারে সেকেন্ডে পার করে দিতে পারে তো কেউ যদি নিজে ইবাদত করে নিজে একা একা এই দিনই ইলম স্টাডি করে সেটাও ভালো জিনিস সেটাও ভালো ভালো কিছু কিন্তু কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে থাকা সেটা এটার সাথে আরও বেশি ফলদায়ক
জি জি আসলেই আসলেই দর্শক আমরা দেখি প্রায় সময় যে যারা হককারি আলেম বা হককারি পীর, এনারা কিন্তু মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আমাদের চোখের সামনেই আমাদের আমির আহলে সুন্নতের কথা আমরা ধরে নেই, কত শত লক্ষ কোটি যুবকের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে, কত মানুষকে পথহারা মানুষকে পথ দেখিয়েছে। ইনশাআল্লাহ আজাল সেদিকেও আমরা দৃষ্টিপাত করব, সেদিকেও আমরা আলোচনা করব। যেহেতু আমাদের নাসির ভাই আমাদের সাথে উপস্থিত আছেন, না তো সামিল করিনি, তো আসুন নাসির ভাই থেকে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজাল আমরা আবারও আমাদের অনুষ্ঠানের দিকে ফিরে আসবো। জি হুজুর।
আসুন পিএসতিমেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টির জন্য পাঠ করবেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন হাম বি মদিনে যায়েঙ্গে আজ নহি তো কল সে হি হাম বি মদিনে যায়েঙ্গে আজ নহি তো কল সে হি প্যারে আকা হামে বুলায়েঙ্গে কল সে সলে আলা রসুলেনা সলে আলা মুহাম্মাদিন সলে আলা হাবিবিনা সলে আলা মুহাম্মাদিন মদিনা মদিনা চোখে রোতারা মদিনা হৃদয় জ্বালা মদিনা খুদা যদি কিয়ামত দিন বলে কি চাও, খুদা যদি কিয়ামত দিন বলে কি চাও, বলে উঠবে দিওয়ানারা বলে উঠবে দিওয়ানারা বলে উঠবে দিওয়ানারা বলে উঠবে দিওয়ানারা পিও মদিনা 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 জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ, প্রিয় নবী রোজা শেতা প্রিয় নবী রোজা শেতা প্রিয় নবীর রোজা শেতা মদিনা
আল্লাহ তালা আমাদের সবাইকে মদিনা শরীফের আদব বা জগ বা শখ হাজির হওয়ার তৌফিক দান করুক। দর্শক, আমরা কথা বলছিলাম পীর ও মুর্শিদ নিয়ে। পীর ও মুর্শিদেরও আসলে কিছু ক্যাটাগরি আছে, কিছু শর্ত আছে। পীর এমনিতেই হওয়া যায় না, মুর্শিদ এমনিতেই হওয়া যায় না। মানুষ হকানি পীরের হাতে এমনিতেই বায়াত গ্রহণ করে না। নিশ্চয়ই ওনাদের ভেতরে বা ওনাদের কাছ থেকে এমন কিছু পেয়ে থাকে উম্মা, যাতে করে মুসলিম উম্মা আজকে পীর ও মসজিদের দিকে ধাবিত হচ্ছে বা হক্কানি পীরদের হাতে বায়াত গ্রহণ করছে। আমি শর্ত বা শরায়তগুলো শুনতে চাইবো আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে। আসলে একজন পীর হতে হলে কোন কোন ক্যাটাগরি বা কোন কোন বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হয়, সবাই কি পীর হতে পারবে কি না, সবাই কি পীর দাবি করতে পারবে কি না? আজকাল তো অনেকেই পীর, পীরেরও অভাব নেই।
জি লিয়াকত ভাই, যে পীর হতে হলে প্রথমত বিশুদ্ধ আকিদার হতে হবে,
জি
আলেমে দিন হতে হবে, এবং ওই পীর যিনি শরীয়তের মাসলা মাসায়েল সম্পর্কে নিজেও জানবেন এবং অপরকেও জানাবেন, কিতাব থেকে বের করার জ্ঞান মানে থাকতে হবে, এবং সুন্নতের উপর অনুসরণ অনুকরণকারী হওয়া, মিথ্যা থেকে দূরে থাকা, হিংসা বিদ্বেষ
পরিপূর্ণ শরীয়তপন্থী,
ফাসিকে মলিন না
হওয়া, এবং ফাসিকে মলিন না
হওয়া,
এগুলো থেকে বিরত থাকবে,
সাজরা,
জি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওই পীর উনি যার নসল যার সজরা বা পূর্ববর্তী পীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছতে
হবে, জি।
মধ্যখানে যদি কোনো রাবি কোনো বুঝে যদি বাদ পড়ে যায় তাহলে ফয়েজ থেকে ক্যান্সেল হয়ে যাবে, উনি ফয়েজ পাবেন না। তো রসুল ইসলাম পর্যন্ত সজরা ঠিক থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ের মধ্যে মানুষ কিছু বিভ্রান্ত হচ্ছে, এরকম কিছু ব্যক্তি মোহাম্মদ কাদের রহমতুল্লাহ এভাবে বলেছেন প্রত্যেক আলিম কিন্তু পীর হতে পারবে
না,
কামিল প্রত্যেক আলিম কামিল পীর হতে পারে না। অনেকে আলিম হবেন, আলিমদ্দিন হবেন, মুফতি হবেন, ফাসির হবেন, মুহাদ্দিস হবেন, কিন্তু সবাই তার পীর হতে পারবে না। পীরটা আল্লাহ পাকের একটা দয়া, এটা আল্লাহকে দয়াও লাগবে।
জি,
আল্লাহকে যার উপর দয়া করবে উনিই হতে পারবে। এবং যেটা ফজলে বলেছিল যে পীর যিনি হবেন ওনার মধ্যে আমিত্ব অহংকার থাকতে পারবে না। যেভাবে তফসিরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই, তো তিনি তো আলেমে দিন ছিলেন, অনেক বড় আলেমে দিন, তিনি নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তো সাধারণত আমরা সকলে জানি আলিম যারা তারা শরীয়তের বিষয়ে অনেক পারদর্শী, তো এবং ওনার মধ্যে একটা ওইরকম একটা ভাবও থাকেন, তো আলেমে দিন উনি কোরআন হাদিস জানেন, পড়েন, বুঝেন। তো এরকম অনেকে অনেক সময় এরকম হয় যে আমি পীরের সবক আদায় না করে আমি কোরআন হাদিসগুলা পড়ি, এগুলোর মধ্যে অনেক কিছু অনেক জিনিস জানবো, সবক এটা থাক, অনেকে যেরকম ধারণা থাকে। অনেকে আবার বায়াত গ্রহণ করে পীরে যেদিন সবক দিয়েছে ওই সবকে ওইভাবে রেখে দেন, বাস আর কোনো সম্পর্ক নেই, দূরে থাকেন, এমন যেন না হয়। কেননা পীরের দরবারে যাওয়া আসা, তার সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক বিল্ড আপ করা,
ওনার দেয়া যে ওজিফা
ওগুলো পালন করার মাধ্যমে এটা হচ্ছে যে ইমাম সারানি রহমতুল্লাহ বলেছেন যে পীরের সবক আদায় করা, পীরের অনুসরণ অনুকরণ করা হচ্ছে একটা সিঁড়ি। কেমন? তো যে সিঁড়ির মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। এই জন্য তো এখন আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি হচ্ছে এটা, ওই বান্দাটা পীরের সবক আদায় করে শরীয়তের অনুসরণ অনুকরণ করে এবং যে তওবা করেছেন ওই তওবার উপর অটল থেকেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছবেন। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। এই জন্য ওনার নাম মোহাম্মদ বর্ণিত রয়েছে। মোহাম্মদ শব্দ উচ্চারণ করার সময়, বলার সময় দুই টুট লেগে যায়। তো এটার তফসির করতে গিয়ে বাক্যকরণ এভাবে বর্ণনা করেন, মোহাম্মদ বলতে গিয়ে দুই টুট লেগে যায়, অর্থ হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে টেনে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এই জন্য ওনার নাম মোহাম্মদ। এখন নবী পর্যন্ত যাওয়ার জন্য তো ওলির দ্বারস্থ হতে হবে।
জি,
এখন ওলির দ্বারস্থ যদি না হই আর ডাইরেক্ট যেতে পারবো না, আমাদের নাপাক জুবান, অনেক সময় অনেক অশ্লীল কথা, অনেক বাক্য আমরা বলে ফেলি, তো যে পর্যন্ত আমরা যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য পীরের হাতে বায়াত গ্রহণ করার দ্বারা একটা সংক্ষিপ্ত সিলেবাস, ঠিক তদ্রুপ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনিও বায়াত গ্রহণ করেছেন কিন্তু দূরে ছিলেন। এখন সবক এভাবে উনি এরকম ইয়া করতেন না, মনোযোগী ছিলেন না, অমনোযোগী ছিল, বেশি মনোযোগী ছিল স্টাডির প্রতি, কোরআন হাদিস এগুলো পড়তেন উনি, অধ্যয়ন করতেন এগুলো। তো সকালাতের বিছানায় পড়লেন। এখন এই মুহূর্তে শয়তান, আমরা হাদিস জানি হাদিস মহাকার মধ্যে রয়েছে, শয়তান সকারাতের বিছানায় ইমান হরণ করার জন্য অনেক চেষ্টা করে থাকে। কখনো তার পিতার আকৃতি, কখনো তার মায়ের আকৃতি ধারণ করে সে আসবে, মিশে করার চেষ্টা করবে। ঠিক ওই সময়ও ফখরুদ্দিন রাজি উনি কিন্তু যেমন তেমন আলিম নন, অনেক বড় আলিম, কিন্তু তফসিরকারকে আর যেমন তেমন নাকি, ওনার সাথে মুনাজারা শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো শয়তানের সাথে। শয়তান বলতে লাগলো আল্লাহ পাক দুইজন, এখন মাযাল্লাহ, এখন ফখরুদ্দিন বলে একজন, বলে দলিল দাও, তিনি দলিল পেশ করলেন। শয়তান এটা খণ্ডন করলো, উনি আবার দলিল দিলেন, আবার খণ্ডন করলো, এইভাবেই দলিল পেশ করে আর শয়তান সেটা খণ্ডন করে। যেহেতু সেও মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, তারও তো জ্ঞান কম নয়, সেও করতে করতে 360টা দলিল দিল। 360টা দলিল দেওয়ার পর ফখরুদ্দিন রাজি স্টপ হয়ে গেল, পারছেন না, এখন ওনাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এখন আল্লাহ দুইটা, ফেসে যাচ্ছেন। ওই নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এখান থেকে দেখছেন সব,
ওনার অবস্থান থেকে। জি,
এই জন্য পীর উনি যিনি মুরিদের সব কিছুই দেখেন, কিভাবে নজর তো ইলা বিলাদিল্লাহ হিজাম আন খারদালাতিন আলা হুকমিত্তিসালি, মানে গৌসে পাক যেভাবে আল্লাহ পাকের শহরটাকে যেভাবে তিনি সরিষার দানার মতো স্পষ্টভাবে দেখেন, ঠিক ওইভাবে প্রত্যেক পীর আপন আপন মুরিদের অবস্থা সব কিছু অবলোকন করেন।
জি,
বেলায়েতের ক্ষমতা দ্বারা। তো তিনিও সব কিছু এখান থেকে দেখতে লাগলেন যে ফখরুদ্দিন রাজের সাথে সাথে কী হচ্ছে, বাকবিদণ্ড হচ্ছে, তর্ক হচ্ছে এভাবে। এখন ফখরুদ্দিন রাজি যখন ফেসে গেলেন, ওইখান থেকে আওয়াজ দিলেন যে ফখরুদ্দিন রাজি বিনা দলিলে, দলিল ছাড়া বলো আল্লাহ একজন। ওই আওয়াজটা ওনার কানে আসলো, আমার পীরের আওয়াজ, মরদুত অভিশপ্ত শয়তান, ইস্তাকার পাঠ করলেন, বর্জা কোনো দলিল ছাড়াই বলছি আল্লাহ একজন, কুল হু আল্লাহ আহাদ। তো উনি ওই অবস্থায় উনি ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। তাহলে এখান থেকে আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে পীর ও মুর্শিদ শুধু এখানে নয়, সকারাতের বিছানায়ও মুরিদকে সাহায্য করেন। শুধু তাই নয়, কবরের মধ্যেও সাহায্য করেন, কিভাবে
তাই নয় ঈমানকেও
বাঁচিয়ে দেন। কবরের মধ্যে যখন আমার খাজা গরিব নওয়াস রহমতুল্লাহ তাআলার মুরিদ যখন ইন্তেকাল করেছে, তো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলাই তিনিও ছিলেন, তো দেখলেন খাজা গরিব নওয়াস ওনার মুরিদকে হাতে করে কবরের মধ্যে রেখেছেন, সবাই চলে গিয়েছে কিন্তু গরিব নওয়াস কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন, আমার চেহারা মরিন ছিল। কিছুক্ষণ পর উনি বলতে লাগলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মুস্কি হাসলেন। তখন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলতে লাগলেন যে হুজুর, আপনি এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলেন, আপনার চেহারা অন্ধকার ছিল, এখন মুস্কি হাসতে লাগলেন এবং এই শব্দটা বলেছেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা কেন, এর রহস্যটা কি? তখন তিনি বলতে লাগলেন যে আমার মুরিদকে যখন কবরে রাখা হলো তখন সে ফেঁসে গিয়েছিল, তখন তাকে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে, তার ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই মুহূর্তে আমার পীর ও মুর্শিদ হযরত উসমান হারওয়ানি রহমতুল্লাহ তশরিফ এনেছেন খবরের মধ্যে, এবং তশরিফ এনে উনি বলতে লাগলেন ফেরেশতাদেরকে রাখো শোনো, এটা আমার মুরিদ খাজা গরিব নওয়াজের মুরিদ, সুতরাং তাকে নিয়ে যেও না, রাখো। তখন এটা বলার পর ফেরেশতারা তারপরে চাচ্ছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো যে ফেরেশতারা ছেড়ে দাও, যেটা এটা আমার খাজা উসমান হারওয়ানির মুরিদ, আমার গরিব নওয়াজের মুরিদ, তাহলে তাকে ছেড়ে দাও, এই অবস্থায় রেখে দাও। তখন ফেরেশতারা চলে গেল, সেজন্য আমি মুসলিম হলাম এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন।
আল্লাহু আকবার। বাপু, এখানে চিশতিয়া তরিকের ইমামের এই অবস্থা হলে ইমামুল আউলিয়ার অবস্থা কেমন হবে?
সুবহানাল্লাহ। বুজুর্গরা তো এমন যারা শুধু জমিনের উপর নয়, জমিনের নিচেও কি হয় এটা দেখেন। এই জন্য আল্লাহ পাকের বলি যারা রয়েছেন তারা এই পৃথিবীটাকে গুড়ো আসতে দুই কদম লাগে না, দুই কদম ফেলতে হয় না।
এগুলো তো মনে হচ্ছে আপনি কাল্পনিক কথা বলছেন।
হ্যাঁ, কাল্পনিক তো, এখন আপনি পুরো পৃথিবী যদি আপনার হাতে চলা সেটা তো কাল্পনিক, এটা তো বিশ্বাস করেন পুরো ওয়ার্ল্ডের মানচিত্র আপনার হাতের উপর, তা আপনি কোন বেলায় পেয়েছেন যে আপনার হাতের উপর যে পুরো পৃথিবী চলে আসলো?
জি,
তো এটা হচ্ছে একটা নেট, একটা সফটওয়্যার, একটা মোবাইলটা তৈরি, একটা ডিভাইস তৈরি করেছেন একজন বান্দা।
জি জি,
আল্লাহ পাক যে বন্দাকে মেধা দিয়েছেন, তো বন্দা সামান্য মেধা পেয়ে যদি পুরো পৃথিবীটাকে
ক্রিয়েশন করতে পারে,
হাতের উপর যদি নিয়ে আসে, তার যদি এত ডিসকভার, তো যাকে আল্লাহ পাক বিলায়ত দিয়েছেন, তো তার ডিসকভারটা কেমন হবে?
আসলে
কথা হচ্ছে এটা, আর যিনি মানেন তার জন্যই সবকিছু, আর যিনি মানেন না সে তো কিছুই মানবে না, তাকে যতই দলিল দিই না কেন, সে ওই নাফরমান অভিশপ্ত আবা অবস্থা বড় বাকানা মিনাল কাফিরিন তার মতোই বলতে থাকবে, কারণ খালাক তানি মিন নারে ও খালাক তাহু মিং তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে, আগুনের কাছ হচ্ছে উপর দিকে যাওয়া আর মাটিতে থাকবে নিচের দিকে, তো আমি কেন আগুন কেন উপরের দিকে না গিয়ে নিচের দিকে কেন
সিজদা করব,
সিজদা করব দরকার কি? তো এটা অভিশপ্ত, সুতরাং আমরা ওই পথ অনুসরণ না করে আমরা আত্মারের দিকে চলি,
আল্লাহ
বাস, আর কিছু লাগবে না। আমার আমিরের সুন্নাত এমন একজন জাত, সমস্ত সুন্নি পিরানে কেরাম এমন একজন হাস্তি, এমন হাস্তিরন যারা আমাদেরকে আসলে লেখা দেয় বলতে তো অনেক কথা, কীভাবে বোঝাবো সেটা কিতাবের মধ্যে রয়েছে। একদিন রাসূল পাকসম ইরশাদ করেছেন, যখন প্রদীপ যখন জ্বালাই ওই প্রদীপের আলোতে কাল দুরাচার যেগুলো রয়েছে পোকা, কাল দুরাচাররা দৌড়ে দৌড়ে চলে আসে প্রদীপের মধ্যে নিজের জীবনকে দিয়ে দেওয়ার জন্য, কী জন্য, ওই প্রদীপের ভিতর কী আছে সেটা দেখার জন্য। সামান্য একটা প্রদীপ সেটার ভিতর গেলে তার জীবন চলে যাবে, তারপরে তারা লাভ দিচ্ছে সেখানে। তখন প্রিয় নবী সাদ করেছেন, হে আমার উম্মতরা শুনে রাখো, আমিও তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে এভাবে বাঁচাবো, যেভাবে তিনি, যেভাবে এই প্রদীপের মধ্যে কাল দুরাচাররা যেভাবে এখানে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে, যেভাবে মানুষ যেভাবে সরিয়ে দেয়, ঠিক তদ্রুপ কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে এভাবে বাঁচাবো হাত দিয়ে। তো প্রিয় নবীর যদি এমন শান হয়, তো প্রিয় নবীর যাকে যারা রাজি করেছেন, যারা প্রিয় নবীর পদাঙ্ক যারা অনুসরণ করেছেন, তাদের শান কেমন হবে? যেন তো তিনি বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবে কেরাম হচ্ছে আকাশের তারকা তুল্য, তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করে তারা মিসগাইড হবে না। তো বুজুর্গরা তাদেরকে অনুসরণ করেছেন, আমরা বুজুর্গদের অনুসরণ করে যাচ্ছি। অনেকটা রেলের বগির মতো, ইঞ্জিন থাকবে একটা, বগি থাকবে শত শত, এক ইঞ্জিনের পাওয়ারে শত শত বগি পার হয়ে যাবে, আর একজন গৌসুল আজমের কদম যখন ধরেছি সমস্ত গুণাগাররা গৌসুল আজমের সাথে।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আসলেই তো, এজন্যই যখন আসলে এই তাজকিরাগুলো শোনা হয় বা এই বয়ানগুলো শোনা হয়, আসলে পীরের প্রতি এমনিতেই অটোমেটিক একটা মহব্বত চলে আসে এবং পীরের যে একটা এহতেরাম সম্মান আদব এই জিনিসটা আমাদের অন্তর থেকে চলে আসে। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা এখনও বায়াত গ্রহণ করেননি তারা একজন হক্কানি রব্বানি আলেম বা পীরের হাতে বায়াত গ্রহণ করে নিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আপনার এই দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, খবরও কামিয়াব এবং আখিরাতের বেড়াও পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। আমরা আরও আলোচনা শুনবো, আমাদের একটি প্যাকেজ আছে সেই প্যাকেজটি আমাদের অনুষ্ঠানে সামিল করব। জি, প্যাকেজটি চালিয়ে দিবেন
খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির অনেক সুন্দর একটি কারামত। হযরত সাইয়েদুনা খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার এক মুরিদের জানাজায় তশরিফ নিয়ে গেলেন। জানাজার নামাজের পর তিনি তাকে নিজ হাত মোবারকে কবরে রাখেন। হযরত সাইয়েদুনা বক্তির কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, দাফনের পর প্রায় সকল লোকজন চলে যায় কিন্তু হুজুর একেবারে চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার রহমতুল্লাহ আলাইহির মুখ দেখে কয়েকটি কথা শুনে গেল, তিনি খুশি হয়ে গেলেন। তিনি রহমতুল্লাহ আলাইহি খুশি মনে আনন্দিত অবস্থায় বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা জিজ্ঞাসা করলাম কারণ কি, তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এই মুরিদটির উপর আজাবের ফেরেশতারা এসে পৌঁছে, তাই আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। ইত্তাবসরে আমার মুর্শিদ হযরত সাইয়েদুনা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনেন ফেরেশতাদের কাছে। তার পক্ষে সুপারিশ করতে গিয়ে তিনি বলেন, হে ফেরেশতারা, এই লোকটি হচ্ছেন আমার প্রিয় মুরিদ মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, একে ছেড়ে দাও। ফেরেশতারা বললেন, লোকটি অত্যন্ত গুনাহগার ছিল। তখন সে কথাগুলো বলা বলি হচ্ছিল, দৃশ্য থেকে আওয়াজ এলো, হে ফেরেশতারা, আমি ওসমান হারুনি সাদকায় মুইনুদ্দিন চিশতির এই মুরিদটিকে ক্ষমা করে দিলাম। জানা গেল আল্লাহ ওয়ালাদের নিসবত দুনিয়া তো কাজে আসে, এই নিসবত মরার পরও কাজে আসে। এখানে আমি মাদানী চ্যানেলের দর্শকদের আরজ করতে চাইব যে আপনি কি কারোর সাথে নিসবত রেখেছেন? আপনি কি কোনো পীরে কামিলের মুরিদ হয়েছেন? জি হ্যাঁ, মুরিদ হয়ে যান। পীরে কামিলের হাত যখন আপনার হাতে হবে তখন তার অনুসারী হয়ে যাবেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে বরকত অর্জন হবে। খোয়াজা গরিব নওয়াজের আরেকটি খুব সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একবার হযরত সাইয়েদুনা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি শেখ আওহাদুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাইহি ও শেখ সিহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি একই স্থানে অবস্থান করছিলেন। এমন সময় একটি ছেলে তীর ধনুক নিয়ে সেই স্থান দিয়ে গমন করছিলেন। ছেলেটিকে দেখেই হুজুর গরিব নওয়াজ বললেন, এই ছেলেটি একদিন দিল্লির বাদশাহ হবে। অবশেষে এমনটি হয়েছিল, কিছুদিন যেতে না যেতেই সেই ছেলেটি দিল্লির বাদশাহ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হতে পারে মাদানী চ্যানেল দর্শকেরও এই মনের মধ্যে এই কুমন্ত্রণ আসছে যে গায়বের খবর তো শুধু আল্লাহ তালাই বলতে পারেন, আল্লাহ ব্যতীত কে গায়বের খবর দিতে পারে? হে আমার প্রিয় ইসলামী ভাইরা, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালা ইলমুল গায়ব, তার ইলমে গায়ব হচ্ছে সত্যাগত আর তার শাশ্বত ও চিরন্তন। পক্ষান্তরে আম্বিয়ে কেরাম ও আউলিয়ে কিরামগণ ওনাদের ইলমে গায়ব হচ্ছে দানকৃত, অর্থাৎ শাশ্বত ও চিরন্তন নয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকু তারা জানে, আর আল্লাহ তাআলা যেটা জানাননি তারা সেটা জানে না।
মাশাআল্লাহ, আমরা আমরা আব্দুল হাই ভাইয়ের একটি ডাবড ক্লিপ শুনলাম। তো এখানেও খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার ব্যাপারে কিছু আলোচনা এসেছে। আল্লাহ করিম ওনার ফুইজার দ্বারা আমাদেরকে ধন্য করে দিক। আমি ফুজেল ভাইয়ের কাছে যাব যে খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার ওনার যে পীর সাহেব ছিলেন খোয়াজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলার, ওনার কেমন ভালোবাসতেন, কেমন ওনার আদব করতেন, এর যদি কিছু ঝলক আমাদেরকে শোনাতেন।
খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলারই যখন ওনার মুরিদদেরকে নিয়ে বসতেন, তরবিয়ত করতেন, কোরআন হাদিসে আলোচনা করতেন, তখন খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যখন ডান পাশে ফিরতেন,
হ্যাঁ,
তখন ওই ডান পাশে দূরে খোয়াজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ ছিল।
আল্লাহু আকবার।
তখন খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যতবারই ইচ্ছাকৃত হোক অথবা এই যেভাবে হোক ডান পাশে যখন মাজার শরীফের দিকে চেহারা মোবারক হতো তখন তিনি আদব সহকারে দাঁড়িয়ে যেতেন। মুর্শিদে করিমের রওজায়ে পাকের সম্মানার্থে তিনি দাঁড়িয়ে যেতেন এবং এই বিষয়টি মুরিদদের অগোচর ছিল, অর্থাৎ মুরিদরা এই বিষয়টি বুঝত না বা জানত না, এবং কেউ প্রশ্ন করতে চাইলেও প্রশ্ন করতো না, কেননা পীর সাহেব
প্রশ্ন করাও অনেক বেয়াদবি মনে করতো।
কিন্তু যখন বারবার এই একই কাজ পরিলক্ষিত হলো যে খোয়াজা গরিব নওয়াজ বারবার এই আমলটি করছেন, তো নিশ্চয়ই কোনো হেকমত মুরিদদের কাছে, এটাও সবক এর বিষয়। তখন কিছু মঞ্জুরে নজর মুরিদ থাকে যারা আরও কাছে থাকে পীরের মুর্শিদে আরও কাছে থাকে, তো একজন সাহস করে প্রশ্ন করে ফেললা যে হুজুর
আল্লাহ আল্লাহ
এই এটা হেকমতটা কি আমাদেরকে একটু বলে দেন, আমরা এটা থেকে কি তরবিয়ত পেতে পারি। তখন হযরত করিম নাওয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে এই যে আমার ডান পাশে আমার মুর্শিদে করিমের মাজার শরীফ।
আল্লাহ,
তো যখনই আমার রুখ আমার চেহারা মাজার শরীফের দিকে হয় তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমি আদব সহকারে দাঁড়িয়ে।
আল্লাহ,
তো এটা একটি আদবেরও একটি আমাদের জন্য নমুনা এবং মহব্বতের একটা বিষয়
আসলেই।
কেননা যদি যে যাকে যত মহব্বত করবে তাকে তত বেশি আদব করবে।
জি, আর আসলে ওইটাই তো আমরা হাদিস শরীফ আছে না, আল মারুমা মানে আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। তো যেহেতু হাজা গরিবের মাঝের মহব্বত আসলে এমন একজন মানে কি বলবো নেককার বান্দার সাথে, তো ওনার হাসরটাও কেমন হবে।
খাজা উসমান হারমানি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবে এভাবে আসছে যে 70 বছর উনি পেট ভরে আহার করেননি এবং উনি পেট ভরে পানিও পান করেননি, এবং তিনি কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে এভাবে সাজিয়েছিল যে তিনি আল ফানাফিল্লাহ এবং ফানাফি শেখ ছিলেন।
জি,
তো খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি তিনিও তার মুর্শিদের জন্য ফানাফির শেখ ছিলেন। খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি যখন মুর্শিদ থেকে দূরে ছিলেন তখন প্রতি রাতেই খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি নিজের মুর্শিদকে স্মরণ করে করে কান্না করতেন।
আহ, কেমন ভালোবাসা।
তো এই বিষয়টা অনেক মুরিদরাই অবলোকন করত, অনেকে হয়তো বা জানতো অনেকে হয়তো বা জানতো না। তো এক গায়ের মুসলিম অর্থাৎ অমুসলিম যুবক তো এই বিষয়টা দেখতো, খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি যে কান্না করতেন চোখের পানি ঝরত এই বিষয়টি সে দেখত, সে অমুসলিম ছিল। তো তার মনেও একটা প্রশ্ন আসতো যে মুসলমানদের বাবাজি কেন কান্না করে, কি সমস্যা, মানুষ ব্যথা পেলে কান্না করে, কষ্ট পেলে কান্না করে, কেউ আঘাত করলে জুলুম করলে কারো মানে ব্যথা থাকলে মানুষের কান্না আসে প্রতিদিন, আর কি জিনিস প্রতিদিন কান্না, এটার কারণ কি, এটা রহস্য কি।
জি,
তো সে তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলো যে মুসলমানদের বাবাজি কেন কান্না করে। তো ওই যুবকের মা বললে তুমি যে জিজ্ঞেস করে নাও যে কেন কান্না করে। তো তার এই কৌতূহল থেকে সে খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি দরবারে গেল।
জি,
এবং প্রশ্ন করলো যে হুজুর আমাকে এই বিষয়টি বলুন যে আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা কি। তো খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি আমার জীবনের অনেক সময় আমার মসজিদের সংস্পর্শে ছিলাম, মসজিদে চলাফেরা উঠা বসা সফর সঙ্গে আমি ছিলাম।
22 বছর এটা কম না তো।
তো এই সফর এই এই জীবনে এই হায়াতের এই সময়গুলো আমাকে বারবার ভিতরে নাড়া দেয় এবং আমি আমার মসজিদকে স্মরণ করে করে আমার চোখ দিয়ে অশ্রু আসে।
আল্লাহ।
তো এখন ওই 9 জনের কাছে এই বিষয়টা খুব মানে এক প্রকার অবাক করার বিষয় যে মহব্বতেও কি মানুষ কান্না করে, ভালোবাসাতে কি মানুষের চোখে পানি আসে, তাও এভাবে প্রতিদিন মানুষ কষ্ট পেলেই না কান্না করে। তো আমি আমিও কান্না করতে চাই, আমি এই বিষয়টা দেখতে চাই, তখন আমাকে কী করতে হবে। খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি সে বললো যে আমাকে কী করতে হবে, আমিও এই জিনিসটা আসলে নিজের মতো উপলব্ধি করতে চাই।
জি,
তখন খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহি তাকে 2টা কাজ দিলেন। প্রথম কাজ হলো যে তুমি মুসলমান হয়ে যাও এবং আমার মুরিদ হয়ে যাও, আমার সংস্পর্শে তুমি
তাহলেই বুঝবে যে
জি তাহলে তুমি বুঝতে পারবে
যে মহব্বতের কারণে,
মহব্বতের কারণে যে মানুষ কান্না করতে পারে
করে। জি,
তো সেও এটাকে একটা
নরমালি ভাবে
নরমাল ভাবে নিল যে দেখি। তো সেও বাসা গেল, তার মায়ের সাথে আলোচনা করলো যে বাবাজি তো বললো যে আমাকে মুসলমান হওয়ার জন্য,
জি,
তো আমার এই বিষয়টা দেখতে হবে, জানতে হবে মানুষ মহব্বতে কিভাবে কান্না করে,
জি,
ভালোবাসার কারণে মানুষ কিভাবে কান্না আসে চোখে। তখন ওই তার মা বললো যে তুমি তো অনেক জিদ্দি, যে অনেক মানে যেটা বায়না করো সেটা হাসিল করে ছাড়ো, সেটা তোমাকে আমি বাধা দিব না, তোমার যা মন চায় তুমি করে নাও। সে মুসলমান হয়ে গেল এবং খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে গেল। এবং এরপর থেকে খাজা গরিব নাওয়ার রহমতুল্লাহ আলাইহির সোহবতে সে বসা, সেহেরি, ইফতার, তেলাওয়াত, ইবাদত, নামাজ, তাহাজ্জুদ, অর্থাৎ সে এমন একটি মানে এই ইবাদতের পরিবেশের মধ্যে চলে গেল, অর্থাৎ রুহানি জগতে চলে গেল যে তার মধ্যে এই এই রুহানি জগৎ ছাড়া আর এর বাইরে যা কিছু রয়েছে তা থেকে সে কি
না তার কিছু ভালো লাগছে
আর কিছু ভালো লাগে না। তো এখন যখন তার সব কিছুই খাজা করিবেন আওয়া রহমদুল্লাহ তালে হয়ে গেল, তখন খাজা করিবেন আওয়া রহমদুল্লাহ তালে বললো যে এখন তোমার 3 দিনের ছুটি, যে তুমি 3 দিন তোমার বাড়িতে চলে যাও, 3 দিন বাড়িতে চলে যাও, 3 দিনের আগে তুমি আমার কাছে ফিরে আসবে না। ঠিক আছে, এতদিন তো ছিলাম, এখন একটু ঘুরে আসি, মাকেও দেখে আসি ইত্যাদি। তো যখন সে বাড়িতে গেল, প্রথম রাতেই তার মধ্যে একটা ওই একাকিত্ব অনুভব হলো, যে এই সে নিজেকে খুব একা মনে করলো, তার মধ্যে একটা এই হারিয়ে যাওয়ার একটা মানে কাজ করলো, যে আমার কাছ থেকে কিছু একটা ছুটে গেছে, আমি কিছু একটা মানে ইয়া করতেছি, মিস করতেছি, এই ধরনের কিছু। তার খাওয়ার প্রতিও কোনো আগ্রহ আসে না, যে খিদাও লাগে না, রাতে ঘুমও আসতেছে না, সে অনেক চেষ্টা করলে কিন্তু ঘুমাতে পারছে না। তো এখন এমন একটা পর্যায়ে তার মধ্যে এটা হলো যে সে আর
সহ্য করতে পারছে না,
না খাবার, না ঘুম, না কোনো কিছু তার ভালো লাগছে না। সে বললো যে তার মাকে, আমি আমার মুর্শিদের দরবারে চলে যাব, আমি আমার মুর্শিদের দরবারে চলে যাব, কিন্তু আমাকে তো হুকুম দেওয়া হয়েছে 3 দিন, এখন আমি এটা কীভাবে অমান্য করে যাই। তো এখন বললো যে মা তুমি যাও, আমার মুর্শিদের কাছে যাও, গিয়ে ওনার কাছ থেকে অনুমতি নাও যাতে আমাকে ডেকে নেয়, আমি আর সহ্য করতে
পারছি না,
এই দূরত্ব আমি আমার আর সহ্য হবে না। তখন ওই যুবকের মা কাজা করিবেন আমার রহমতুল্লাহ তাআলার খেদমতে হাজির হয়ে পুরো ঘটনা বলে দিল। তো কাজা করিবেন আমার রহমতুল্লাহ তাআলা তিনি তো বুঝতে পারলেন আসল সমস্যা কোথায়, তো তিনিও বললেন যে না এখন অনুমতি নেই আসার। তো এখন মা আবার ফিরে আসলো, যে বললো যে তোমার মুর্শিদে কারিম এখনও তোমাকে অনুমতি দেয়নি। সে এটা শুনে তার মধ্যে তার ভিতর থেকে কান্না আসলো, তার চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। সে বললো না, আমি আমার প্রাণ আর এটা বরদাস্ত করতে পারতেছে না, আমি আমার মুর্শিদে কারিমের থেকে আর দূরে থাকতে পারবো না, তো আপনি আবার যান, আবার গিয়ে অনুমতি নিয়ে আসুন।
জি,
তো আবার গেল এবং মায়ের কথাকে মূল্য দিয়ে কথা করি বিনা রহমতুল্লাহ তাআলা বলে ঠিক আছে তাকে আসতে বল। যখন সে আসলো তখন খাজা করি বিনা রহমতুল্লাহ তাআলা কদমে পড়ে সে কান্না করতে লাগলো, এবং এমন কান্না করলো যে তার কান্না দেখে বাকি সব মুরিদগণ তারাও কান্না করা শুরু করে দিল। এবং খাজা করি বিনা রহমতুল্লাহ আলী প্রশ্ন করলো যে তুমি কি গত রাতে খাবার খেয়েছিলে? সে মুরিদ বলল না। তো খাজা করিবেন রহমতুল্লাহ তাআলা বললো যে আমিও খাইনি।
আল্লাহু আকবার।
অর্থাৎ এখানে মহব্বতের যে বিষয়টা, যে পীর আর মুরিদের মধ্যে দূরত্বের কারণে যে পীরেরও আর খাবার দাবার বা মুরিদেরও খাবারের কোনো ওই ইয়া নেই, তাদের মধ্যে এই মহব্বতটাই মেইন।
জি।
আবার প্রশ্ন করলো যে গত রাত থেকে তুমি কি আরাম করেছিলে, ঘুমিয়েছিলে? তখন ওই মুরিদ বললো না, আমার ঘুম আসেনি। তখন খাজা করিবেন রহমতুল্লাহ তাআলা তিনি বললো যে আমারও রাতে ঘুম আসেনি। তখন পীর এবং মুরিদের এই মহব্বত দেখে বাকি সব মুরিদরা তারাও কান্না করতে লাগলো। তো মহব্বতের বিষয়টা খাজা করিয়ে না রহমতুল্লাহ বুঝিয়ে দিল যে দেখো এখন তো তুমি বুঝতে পারলে যে মহব্বতের কারণে মানুষ
মহব্বতেও
কান্না করতে পারে।
আসলে দর্শক, এমনি তো দুনিয়ার সিস্টেম দেখুন, আমরা যদি কোনো একজন মানুষকে বেশি মহব্বত করি, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, তো ওনার থেকে কিছুদিনের দূরত্ব আমাদেরকে কিন্তু কাঁদায় বা ভাবাই, যে যখন আমরা দূরে থাকি তখন বা ওনাদেরকে আমরা মানে স্মরণ করি বারবার। তো সেখানে পীর ও মুর্শিদ একটা কথা হচ্ছে, যার কারণে আমার জীবন চেঞ্জ হয়েছে, যার কারণে আমার ভাগ্য খুলেছে, যার কারণে আমি আল্লাহ রসুলকে চিনেছি, যার বদৌলতে আজকে আমার এই গেট আপ সেট আপ সব কিছু, তো ওনাকে মহব্বত করবো না তো কাকে করবো, ওনাকে স্মরণ করবো না তো কাকে করবো। তো আল্লাহ তালা আমাদের সবাইকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার সিরাত থেকে যে জিনিসটি আমরা পেয়েছি, মুর্শিদের প্রতি ভালোবাসা, এবং উনি নিজে যেরকম মুর্শিদকে ভালোবেসেছেন, ওনার মুরিদরা পর্যন্ত ওনাকে সেই ভালোবেসে দেখিয়েছেন যে আসলে এই পীরের জন্য ভালোবাসা কতটুকু হওয়া চাই। ইনশাআল্লাহ আজ্জাল আমরা আরও শুনবো আলোচনা। আমাদের দর্শকরা কল করেছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে সামিল করবো। জি, কল চালিয়ে দিবেন।
আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাল্লাহ সুন্দর অনুষ্ঠান, ভালো লাগতেছে। আমি এই অনুষ্ঠানে একটি আমির আহলে সুন্নতের একটি মানকাবত শুনতে চাই।
আচ্ছা, আমির আহলে সুন্নত, ইনশাআল্লাহ আজকে আমির আহলে সুন্নতের শানে মানকাবত শুনবো। যেহেতু আমাদের মাদানী চ্যানেলের দর্শকের মধ্যে অনেকেই আমির আহলে সুন্নতের মুরিদ আছি বা আমরা আছি, তো ইনশাআল্লাহ আজকে আমির আহলে সুন্নতের শানে মানকাবত হবে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি সিলেট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাফর আলী।
জি,
আমি একটি কালার শুনতে চাই, কার লাগে কান ধরে মন, কার লাগে আবান্ধ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থাকুন আমাদের সাথে। জি, নেক্সট কল।
আমার নাম জাইদুল, চট্টগ্রাম জেলা। আমি একটি নাচ শুনতে চাই, নূর ওয়ালা আয়া হে, নূর লেকে আয়া হে। অনেক খুশি হতাম,
মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি আজকে অনুষ্ঠান থেকে নাসির ভাইয়ের কাছ থেকে মানকাবত শুনতে চাই।
আচ্ছা, মানকাবত শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ না তো মানকাবত ইনশাআল্লাহ এখন আমরা সামিল করবো নাসির ভাইয়ের কাছ থেকে, যে হুজুর অনেকে অনুরোধ করেছে, আর বিশেষ করে আপনি আজকে ইনশাআল্লাহ আমির আহলে সুন্নতের একটি মানকাবত শোনাবেন আমাদেরকে।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মনে রে বাসনা আল্লাহ, আমার মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে বাসনা, ও গো আল্লাহ হজে ডাকো, আমি দেখিব কাবা। ও গো আল্লাহ হজে ডাকো, আমি দেখিব কাবা, কাবার কাবা সোনালি রজা আল্লাহ, কাবার কাবা সোনালি রজায়, আমি দেখব মদিনা। আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, ও গো আল্লাহ দয়া করেছ আরো দয়ার ভিখারী, ও গো আল্লাহ দয়া করেছ আর দয়ার ভিখারী। মান কমার দৌলতের সাথে আল্লাহ, ইমান কমার দৌলতের সাথে মৃত্যু দানা মদিনা। আমারি মনের বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। আতার পথ কবে, 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 তোমার দয়াই মুর্শিদ ল লাগিয়েছো মোরে বুকে, তোমার দয়ায় মুর্শিদ লাগিয়েছো মোরে বুকে, কেন যাব দারে দারে, কেন যাব দারে দারে, কেন যাব দারে দারে, আতার পথ কবে, 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 ছিলাম চূর্ণ ছড়া ছিল না কোনো সাহারা, ছিলাম চূর্ণ ছড়া ছিল না কোনো সাহারা, শুনেছি কেউ পদে কবে, শুনেছি কেউ পদে কবে, শুনেছি কেউ পদে কবে, আতার পদে কালো, আতার পদে কালো, আতার পদে কালো, আতার পদে কবে, আতার পদে কবে, ঘুরেছি এদিকে সেদিকে ছিল না কোনো ঠিকানা, ঘুরেছি এদিকে সেদিকে ছিল না কোনো ঠিকানা, এসেছি আমিও শুনে, এসেছি আমিও শুনে, আতার পথ কবে, আতার পথ কবে, আতার পথ কবে, আতার পথ কালো, আতার পথ কালো।
আসলেই আমার আমির আহলে সুন্নাত, যার বর্ণনা না করলেই নয়, যার শুকরিয়া জ্ঞাপন না করলেই নয়, যার বদৌলতে, যার ওসিলায়, যার দয়াতে আজ আমি আপনি পরিবর্তন হয়েছি, আজকে লাখো নওজোয়ান পরিবর্তন হয়েছে, আজকে লাখো মুসলিম উম্মা চেঞ্জ হওয়ার সুযোগ পেয়েছে। তো আমির আহলে সুন্নাতের মতো যারাই আমাদের পুরো দুনিয়ার মধ্যে হক্কানি আলেমে দিন, হক্কানি পীর আছেন, আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিক এবং ওনাদের ফয়েজ দ্বারা আমাদের জীবনকে ধন্য করে দিক। আসলেই একজন হক্কানি পীর একজন মুসলিম উম্মার জীবনের মধ্যে অনেকটা চেঞ্জ আনতে পারে। আপনারা নিজেদের দিকে লক্ষ্য করুন, আমরা কোথায় ছিলাম, আপনি কোথায় ছিলেন, আমাকে আপনাকে আপন আপন পীর মুর্শিদ, যে কেউ হতে পারে, আমাকে আমার পীর মুর্শিদ, আপনাকে আপনার পীর মুর্শিদ, আপনাকে আমির আহলে সুন্নাত বা আমাকে আমার পীর মুর্শিদ, কোত্থেকে কোথায় নিয়ে এসেছে, নগণ্য থেকে অনন্য বানিয়েছে পীর মুর্শিদ। আসলেই আমরা কোথায় ছিলাম, কেউ চিনত না, কেউ দাম দিত না, কেউ আমাদেরকে জিজ্ঞেসও করতো না যে আপনি কে, আপনার পরিচয় কী, কোথা থেকে এসেছেন, কী করেন, সালাম পর্যন্ত দিত না। কিন্তু আজকে আমরা পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার পর থেকে আমাদের মানে বলতে গেলে যে আমাদের জীবনটাই পাল্টে গেছে, আমাদের জীবনের মানে একটা আলাদা মোড় নিয়ে নিয়েছে, আমাদের জীবনটা একটা অন্যদিকে ঘুরে গেছে। তো আসলেই পীর মুর্শিদের অনেক অবদান, অনেক অবদান। তো আজকে আমরা মুর্শিদ নিয়ে আলোচনা শুনছি, খাজা গরিবে নামাজের মুর্শিদ নিয়ে আলোচনা শুনছি, সাথে সাথে আমির আহলে সুন্নাতেরও ইনশাআল্লাহ তাজকিরা করার চেষ্টা করব। আমি আবারও আমাদের ইকরাম ভাইয়ের কাছে যাব যে খাজা গরিবে নামাজের আর কি আন্দাজ ছিল পীর মুর্শিদের জন্য, আর কি আদব ছিল পীর মুর্শিদের জন্য ইনশাআল্লাহ।
আমার খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলা, উনি ওনার পীর মুর্শিদ খাজা ওসমান হারবানী রহমতুল্লাহ দরবারে প্রায় 20 থেকে 22 বছর গোলামি করেছেন
জি।
তো গরিবে নামাজ তিনি পীরের এমন খিদমত করেছেন যেখানে তিনি যেতেন, যে সময় ডাকতেন সাথে সাথে উপস্থিত, এবং সাথে পাথেয় খাবার যা ছিল সবগুলো সাথে নিয়ে চলত। তো এইভাবেই উনি বলতে লাগলেন যে আমি এইভাবে 20 বছর গোলামি করার কারণে আল্লাহ পাক দয়াকে আমাকে এই নিয়ামত দান করেছেন। এই জন্য পীর বিশ্বাস করেছেন, হে মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানের বিলায়ত দান করা হচ্ছে, তুমি সেখানে যাও, দীন ইসলামের চর্চা, দীন ইসলামের প্রচার প্রসার করো। এই জন্য গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলাই যে পথ দিয়ে যেতেন, ওনার নুরানি চেহারা দেখে বিদর্মীরা কলমাপড়ে মুসলমান হয়ে যেত, শুধুমাত্র চেহারা দেখে, ফেস দেখে। কী জন্য? কারণ চেহারা থেকে এমন নূর বের হতো, কারণ উনি তো নজিফুত্তারফাইন। নজিফুত্তারফাইন মানে, নজিফুত্তারফাইন হচ্ছে পিতা এবং মাতা উভয়ের দিক দিয়ে সৈয়দজাদা,
আল্লাহু আকবার, হাসান হুসাইন।
সেজন্য দুই দিক থেকেই উনি আওলাদে রসুল, সেজন্য ওনার চেহারা মোবারক এরকম নূরানি ছিল, বিদর্মীরা দেখেই তাকে কলমা পাঠ করত। তো বুজুর্গ এমন হওয়া উচিত, এই জন্য হাদিসে মোবারকের মধ্যে রয়েছে, বলি তাকে বলে যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়।
বেশক
এখন সমাজের মধ্যে এমন ব্যক্তির যারা বলি নয়, বিলায়াত প্রাপ্ত নয়, কিন্তু নিজেকে বলি দাবি করে, মানুষের পকেট থেকে টাকা পয়সা বিভিন্ন হাদিয়া উপটোকন এগুলা নিয়েই একটা ব্যবসার মতো শুরু করে, যার কারণে আজকে সমাজের মধ্যে পীর শব্দটা আজকে কুলসিত হচ্ছে। মানুষ পীরের কাছে যায় সংশোধনের জন্য,
জি,
আত্মার খোরাক পাওয়ার জন্য, কলবের যে খোরাক রয়েছে ওইটা পূর্ণ করার জন্য। এখন এমন এমন সমাজের মধ্যে এমন এমন ব্যক্তির আবির্ভূত হয়েছে যারা নামাজ পড়েন না, মানুষকে নামাজের জন্য উৎসাহ প্রদান করে না, অনেকে আবার নামাজ পড়ে এরকম একজন বর্ণনা মতে নিয়ত বেঁধেছেন, হাতে ইশারা করে আল্লাহু আকবার নিয়ত বাঁধলো। এখন দেখুন সুরা ফাতিহা পাঠ করতে হয়, তুমি কী করতে হাতে নাকি এভাবে এভাবে পাঠ করতেছে, তোমার বলতেছে কী ব্যাপার, একজন ভাই মুসলমান উনি নামাজ আদায় করেন, তুমি গিয়ে বলতে কী ব্যাপার, উনি কী করেন, বলে যে বাবা যান যা পড়েন তা লিখে লিখে পড়েন। আচ্ছা লিখে লিখে পড়েন, বলে যে হ্যাঁ, তো এখন লিখে লিখে উনি বলতেন এটা স্পষ্ট না অস্পষ্ট, তারপর মাখরাজ শুদ্ধ নেই, তো এখন রুকুতে যাবেন, তখন উনি ইশারা করতে মানে পেছনের মুক্তার দিকে ইশারা করতেছে আল্লাহ, মানে হাতের ইশারা, হাতের ইশারায় সবাই রুকুতে যায়, আবার হাতের ইশারায় ওঠে, হাতের ইশারায় সিজদা। এখন ওই ভাই উনি বলতে থাকেন এটা কোন ধরনের নামাজ, জীবনে তো অনেক নামাজ পড়লাম, এটা কি নামাজ নাকি ব্যায়াম, যোগ ব্যায়াম নাকি বিয়োগ ব্যায়াম, কোনো ব্যায়াম হয়তো এটা পড়ে না। এই যে এগুলো করে এখন মানুষ আমাদের সমাজের মধ্যে বিধর্মের একটা চক্র রয়েছে, মুসলমানদেরকে কীভাবে এখান থেকে মিসগাইড করা যায়, দেখো ইসলামটা এরকম কুলসিত, এরা মানুষ কিছু শিখায় না, বা এরকম একটা কী ইবাদত কী রিয়াজত। এখন যিনি পীর হবেন, আমাদের ফজরে বলছে যে ফাসেকে মলি না হওয়া, এখন ওনার মুখে দাঁড়িয়ে নেই, মহিলারা বায়াত গ্রহণ করবে দূর থেকে, এখন মহিলাদের হাতে হাত রেখে তো বায়াত গ্রহণ করা হারাম, স্পষ্টভাবে হারাম,
হারাম।
এখন মহিলারা গিয়ে তার সামনে হাত দিয়ে উপটোকন পেশ করে, মহিলাতে ফেস টু ফেস কথা বলে, ডাইরেক্ট ভয়েস দিচ্ছে মাজাল্লাহ। তারপরে এই যে সমস্ত অপসংস্কৃতি যেগুলো রয়েছে এগুলোর কারণে সত্যিকারের যারা আশেক রসুল, সত্যিকারের যারা পীরানে পীরা ইজাম, এদের উপর অপবাদ দেওয়া হচ্ছে যে পীর মুরিদি এটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে মাজাল্লাহ। অথচ পীর মুরিদি ব্যবসার জন্য নয়, পীর মুরিদ এমন ব্যক্তি যিনি জাহান্নামীকে জান্নাতের পথ দেখাবে, যিনি মানুষকে জাহান্নামের ডাস্টবিনের ময়লা থেকে উপরে এনে তাকে কুলসিত করে সুন্দর একটা সমাজ বিনির্মাণে তাকে নিয়োগ দেওয়া হবে। যেভাবে গোসে পাকের দরবারে এসেছে চোর, হয়ে গিয়েছে আবদাল, এটাই হচ্ছে পীরের বড় কারামত। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা দেখুন সারা রাত ইবাদত করেছেন, কখনো তো বলেন আমি অনেক বড় বলি হয়েছি, আমি আল্লাহর দান পেয়েছি। এখন সমাজের মধ্যে যত নারী আছে একটু নামাজ পড়লে আল্লাহর দান পেয়ে যায়, তারপর শুরু করে তাবিজ। এখন এই তাবিজগুলো দিতে দিতে ছাগল পর্যন্ত চলে আসলো, এই ছাগলের কানে পর্যন্ত তাবিজ ঝুলিয়ে দিছে, এমনভাবে বাঁধলো ছাগলের কান, কান আর মাতার মধ্যে নেই, নিচের দিকে ঝুলে যাচ্ছে, তাবিজের পাওয়ার।
জি,
যে তাবিজের পাওয়ার ছাগলের কানটাকে বাঁকা সোজা থেকে বাঁকা করে দেয়, উনি মানুষকে তো সোজা থেকে বাঁকা করে দিবে। তো বুজুর্গদের দরবারে যায় মানুষ শুদ্ধ হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য, যারা মানুষকে সত্যিকার অর্থে আশেকের রসুল বানাবে। যেমন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই খাজা বাহাউদ্দিন নকশবন্দ হতে উনি একজন বাদশার জল্লাদ ছিলেন, প্রাণ চিনিয়ে নিত। তো একজন অপরাধী নিয়ে আসলো, তার প্রাণ এখন চিনিয়ে নিবে, এই মুহূর্তে খাপ থেকে তরবারি বের করলেন, ওই অপরাধীর চোখের মধ্যে কাপড় বেঁধে দিল, এখন তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডন করবে। এই মুহূর্তে দেখা যায় অপরাধী মুখ দিয়ে কী যেন পড়ছে, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছে, তারপর কী যেন পাঠ করলো, উনি ওদিকে না তাকিয়ে তাকে দিল তরবারির আঘাত, কিন্তু ওনার শরীরের মধ্যে কোনো আঘাতই লাগলো না, তরবারি চলে আসলো হাতে, আবার দিল, কোনো কাজ হচ্ছে না। উনি তরবারি ডেকে জিজ্ঞাসা করলো তুমি কে এবং তুমি মুখে ভিড় ভিড় করে কী পাঠ করেছিলে, তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমি সর্বপ্রথম আমার নবীর উপর দরুদ পাঠ করেছি, দ্বিতীয়ত আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তৃতীয়ত আমি আমার পীর ও মুর্শিদকে স্মরণ করছি, এবং আমার পীর ও মুর্শিদ বলতে লাগলো তোমার কোনো চিন্তা নেই, তোমার তোমাকে আমি অবয়ব দিচ্ছি। তখন হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ এখানে রেখে তরবারি রেখে বলতে যে তুমি কোন পীরের মুরিদ, তোমার পীরের নাম কি? হযরত সাইয়েদানা আমিরে কুলাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি কোথায়? বলেন বুখারার মধ্যে রয়েছেন। উনি ওইখান থেকে ওনাকে ছেড়ে দিয়ে তুমি যাও, উনি ওইখান থেকে চলে গেল বুখারার। বুখারাতে এসেই আমিরে কুলাল রাহমাতুল্লাহর কদমে পড়ে গেলেন। কোথায় মুরিদ, কোথায় পীর? কানেকশনটা কেমন? 33,000 ভোল্টেজ পাওয়ারের সাথে যখন অন্য তার যখন লাগবে, 11,000 ভোল্টেজ যখন লাগবে তখন বাতি জ্বলে উঠবে। দুটা কানেকশন যখন থাকবে তো মূল উৎপাদন কারেন্ট যে জ্বলতেছে, বাতি জ্বলতেছে, কারেন্ট এখানে উৎপাদন হচ্ছে না, উৎপাদন সেন্টার যেখান থেকে এখান থেকে উৎপাদন হচ্ছে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো বেলায়েতটা ওই রকম, যেন আল বেলায়েত জিল্লুন নবুয়াত, বেলায়েত হচ্ছে নবুয়াতের ছায়া। তো বেলায়েত যেহেতু ওইখান থেকে কানেকশনটা উপর থেকে, তো শরীরের সাথে শরীরটা কানেক্ট যখন হয়ে গিয়েছে, মুর্শিদকে ডাক দিলেই মুর্শিদ সামনে হাজির, মুর্শিদকে ডাকলেই ওইখান থেকে সাহায্য করার জন্য গৌসুল আজমের জন্য আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলেছেন, আমার মুরিদকে আমি আব্দুল কাদের জিলানি বেলায়তের হাত দ্বারা সাহায্য করব। তাহলে টেনশন তো নেই, পীর যেহেতু অবয়ব দিয়ে দিয়েছেন, মুরিদের টেনশন নেই, মুরিদ যে অবস্থায় থাকুক তাকে অবশ্যই সাহায্য করবে। আমির কোলার রহমতুল্লাহ আপনার কদমে আসলাম, আপনি আমাকেও সংশোধন করুন। এই জন্য হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ, যিনি বাহাউদ্দিন নকশবন্দ নকশবন্দ, এই জন্য ওনার কলবের মধ্যে আল্লাহ পাকের নামটা মনোগ্রামটি নকশার মধ্যে অঙ্কন করে নিয়েছেন। এই জন্য ওনার রিয়াজত এমন, উনি 45 বছর রিয়াজত করে বেলায়েতে কুবরা হাসিল করেছেন, নকশায় নকশাবন কিতাবের মধ্যে রয়েছে। এবং তিনি যখন কোনো পশুর দিকে দৃষ্টি দিতেন, এটা গরু হোক, গাবি, ছাগল, ওইটাও আল্লাহ 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 জিকির করতেন ওনার দৃষ্টি পড়ার কারণে। এবং যখন তিনি ঘাসের উপর দৃষ্টি দিতেন, ঘাসটাও আল্লাহ আল্লাহ জিকির করতেন। তাহলে দেখুন, বেলায়েত হচ্ছে এটা, শুধু নিজে পরিবর্তন নয়, যাকে দৃষ্টি দিবে সেটাও আল্লাহ পাকের রূপবিজ্ঞতা প্রচার করবে।
রোজের এখানে একটা প্রশ্ন আমি করতে চাইবো, সেটা হচ্ছে প্রত্যেকেই তো কোনো না কোনো হকানি পীরের মুরিদ। আপনি যেভাবে বলছেন যে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওনার পীরকে স্মরণ করেছেন, পীরের পক্ষ থেকেও পয়গাম চলে আসছে, পীরের পক্ষ থেকেও সাহায্য চলে আসছে, তো অনেক মুরিদ ডাকলে কেন আসে না? আসলে কি মুরিদও কি তেমন হতে হবে নাকি?
অবশ্যই হতে হবে, কারণ পরীক্ষার মধ্যে তো গোল্ডেন প্লাস দিয়েছে 12 ছাত্রদের জন্য, যারা ডার্স নেই এরা কি গোল্ডেন প্লাস পায়?
জি,
কখনোই পায় না। কি জন্য? পড়ালেখা করে নাই। আপনি যত 1,000 টিচার দেন,
জি,
টিচারে যদি বোর্ড সবগুলো বসাইয়া দেন, কিন্তু সে না পড়লে না শিখলে লিখবে কোত্থেকে?
জি, বেশক।
আমার যে একটা কথা আছে না, যদি ক্রিম থাকে জিলাপি আড়াই পেস না 5 পেস দিয়ে বানানো যায়, ক্রিম থাকতে হবে। এখন ক্রিম তো নাই, ম্যাটেরিয়াল তো নাই, বানাবো কোত্থেকে? প্রোডাক্ট যদি না থাকে উৎপাদন হবে কোত্থেকে? আমার মধ্যে থাকলে, বেলায় যদি থাকে, আমি নিজেও পরিবর্তন হবো, মানুষকে পরিবর্তন করব, তার মাধ্যমে আরো যে পরিবর্তন হবে। এই জন্য বলা হচ্ছে মুরিদের উদ্দেশ্য শুধুমাত্র পীরের নজর নয়, নজরিয়া হওয়া, তার মানে পীরের মিশনটাকে সাকসেস করা। পীরের মিশন যখন সাকসেস হবে, শুধু নিজে পরিবর্তন নয়, পুরো সমাজ পরিবর্তন হবে। এই জন্য একজন ইলিয়াস কাদেরী দেখিয়ে দিয়েছে, একজন ইলিয়াস কাদেরী সেই বাবুল মদিনায় বসে পুরো 200টা দেশের মধ্যে আশেকের রসুলের অন্তরের মধ্যে রাজত্ব করে যাচ্ছে। যখনই ডাকতেন সাথে সাথেই অন্তরের মধ্যে একটা প্রশান্তি মিলে। কি জন্য? মহাব্বতের কারণে। জন্য মহাব্বত এটা এমন জিনিস যেটা কাউকে কখনো টাকা দিয়ে অর্জন করা যায় না। মহাব্বত এমন জিনিস, জীবনের সব কিছু বিলিয়ে দিতে কাউকে বলা হয় না। ফরিদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ দরবার, তো বাবা ফরিদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তাআলা আলাই খাদেম খোঁজে কিছু নিয়ে আসা, তাকে পেশ করো। তাকে তো বাসায় তো কিছুই নেই দেওয়ার জন্য। তখন তুমি কী করলেন, ওনার যে নালাইন ছিল চপ্পল, নালাইনটা দিলেন, যেটা রাখো। তো উনি চলে আসতে আসাতেই পথের মধ্যে দেখা হয় আমির হুসুর সাথে। হয়তো আমির হুসু বললেন, বাদশা বললেন যে তুমি কোত্থেকে আসতেছ? বলতে আমি দাদাগঞ্জ বক্স লাহোরের মতো দরবার থেকে আসতেছি। তো দাদাগঞ্জ বক্স দরবার থেকে আমার পীর মুর্শিদের দরবার থেকে আসছে, কিছু কি আছে, কোনো হাদিয়া তোফা আছে? বলে যে হ্যাঁ আছে, কিন্তু কী দিয়েছে? বলছে নালাইন দিয়েছে দুইটা, যেটা কি বিক্রি করবে? বলছে হ্যাঁ বিক্রি করতে পারি। উনি 5 লক্ষ রুপি ওনার কাছে ছিল
ওই সময়ে,
ওই সময়ের 5 লক্ষ রুপি দিয়ে উনি ওই নালাইন দুটা ক্রয় করে নিয়েছেন। ওই দুটা নিয়ে প্রথমে চুমো দিলেন, মাথায় রাখলেন, তারপর নিয়ে দাদাগঞ্জ দরবার চলে আসলেন। তখন দাদাগঞ্জ বক্স লাহোরের মতলাই উনি তো জানেন কাশ্রো কারামত, উনি বলতে লাগলেন কারোর সাথে দেখা হয়েছে, কিছু পেয়েছ? হুজুর এরকম একজনের সাথে দেখা হয়েছে, হাদেম ওনার কাছে আমি এই দুটা জিনিস ক্রয় করে নিয়েছি। তখন দাদাগঞ্জ বক্স লাহোরি বলতে লাগলেন, তাকে একটা এমন কোনো জিনিস দিলাম, সেটা ওইটাও সেল করে দিল, তো তুমি কিসের বিনিময়ে নিয়েছো? তো বলতে লাগলো আমি 5 লক্ষ রুপির বিনিময়ে নিয়েছি। বলছে এটা, এটার দাম তো 5 লক্ষ রুপি নয়, এটা তার অনেক বড় নিয়ামত, যেটা ও বুঝে নাই তুমি বুঝেছো। তখন আমির হুসু বলতে লাগলো, হুজুর 5 লক্ষ নয়, এরকম আমির হুসুর জীবন যদি দিতে হয়, আমি জীবন দিয়ে হলেও আপনি আমার পীর ও মুর্শিদের ওই জিনিসটা নিতে আমি প্রস্তুত আছি। এখন প্রশ্ন হতে পারে ভাই, আপনি জীবন দিয়ে সবকিছু বিলীন করে কেন নেবেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ইমানদারের জান এবং সম্পদ দুইটাকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন আল্লাহর ওলিরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেয় নাই, যে যা চাই তাকে সব দিয়েছে। তো আমিও আল্লাহ তাআলার এই নেককার বান্দার ফয়েজ বরকত লাভের জন্য কাল কিয়ামতের মাঝে যেতে ওই আয়াতকে অনুসরণ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হেমা তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তার থেকে ওসিলা তালাশ করো। কাল কিয়ামতের ময়দানে আমি যদি ফেসে যাই, আমি আমার পীর ও মুর্শিদ দাদা গঞ্জবাস লাহোরি রহমতুল্লাহ যার দাজে দামান ধরেছি, ওনার আঁচল ধরে আমি পার হওয়ার জন্য সবকিছু বিলীন করতে প্রস্তুত আছি। এটাই হচ্ছে মহাব্বত। এটার কোনো ধরন নেই, কোনো বর্ণ, কোনো রং নেই, কোনো বর্ণ নেই, সব কিছু বিলীন করতে প্রস্তুত থাকে শুধুমাত্র পীর ও মুর্শিদ। আর কেননা বর্ণিত রয়েছে, কেয়ামতের ময়দানে যখন ওই পীর ও মুর্শিদ যখন সুপারিশ করবেন ওই মুরিদের জন্য, আল্লাহ আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, কিছু গুনাহের কারণে, কিছু ভুলের কারণে, কিছু ত্রুটির কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহ আমি তার পক্ষে সুপারিশ করছি তাকে একটু মাফ করে দাও না, আল্লাহ তার প্রতি একটু দয়া করো। তখন আল্লাহ পাক ওই পীরের প্রতি দয়া করে অনুমতি দিবেন, হে আমার বান্দা আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাকে যাকে ইচ্ছে তুমি তাকে নিয়ে জান্নাতে চলে যাও। এটাই হচ্ছে ওলিদের এমন একটা কারামত। ওলিরা শুধু সুপারিশ এখানে নয়, কাল কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন তার মুরিদকে বাঁচানোর জন্য। তো একজন পীর যদি মুরিদকে বাঁচানোর জন্য এমন করেন, তো আমার মদিনাওয়ালা নবী উম্মতের জন্য কেমন করবেন? তার একটা মিসাল হচ্ছে এভাবে, এক মহিলা একটা প্রদীপ জ্বালিয়েছেন, তো তার সন্তান বারবার প্রদীপের দিকে চলে যাচ্ছে, উনি সন্তানকে বারবার নিয়ে আসে, সন্তান আবার চলে যায়, উনি আবার নিয়ে আসে, এমন করতে করতে আমার প্রিয় নবীর তশরিফ আবারই হচ্ছে। আমার প্রিয় নবীর আগমন হয়, মহিলা তার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা জিনিস জানার ছিল, জি হ্যাঁ রাসূলুল্লাহ, প্রদীপ জ্বালিয়েছি, আমার সন্তান বারবার আগুনের দিকে চলে যাচ্ছে, আমি তাকে বারবার নিয়ে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে কি আমাদের রক্ত আলা তো শুনেছি পিতা মাতা চেয়ে বেশি বেশি মোহাব্বত করেন তার বান্দাকে, তো আমার রক্ত আলা কালকে জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবেন? প্রিয় নবী এই কথা শুনে অনেকক্ষণ চুপ রইল, তখন বলতে লাগলো, হে আমার উম্মত শুনে রাখো, আমার রক্ত আলা ব্যাপারে তুমি যা শুনছো এটা সত্য, আমার রপ্তালা কালকে তুমি যেমন তোমার সন্তানকে আগুন থেকে রক্ষা করেছ, ঠিক তদ্রূপ আমার রপ্তালাও দয়া করে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রপ্তালার প্রতি এরকম বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, এবং নবীর প্রতি বিশ্বাস যে আমার নবী এমন নবী যিনি গুনাগার উম্মতের কথা চিন্তা যখন পৃথিবীর জন্য যখন আগমন করেছেন তখনও বলেছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আর যখন তশরিফা যখন পর্দা করছেন তখনও বলছেন রব্বি হাবলি উম্মতি, যে আল্লাহ আমার উম্মতকে আমার সৎকায় মাফ করে দাও। আর যখন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের কুদরতুল খদম যখন সিজদা দিবেন, আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়ে অবনত থাকবেন, তখনও বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনি বলুন তশফি, আপনার শাফাত কবুল করা হবে, আপনি যা সম্পর্কে বলবেন কবুল করা হবে, আপনি কী চান? পৃথিবীর সব কিছু চাই আল্লাহ পাকের সন্তুষ্টি, আর আমার রব তাআলা চাই আমার নবী সন্তুষ্টি। তখন ওই সময়ও নবী বলবেন ইয়ার আইবার ইলাহি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার সৎকায় আমার উম্মতকে মাফ করে দাও। তাহলে নবী উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, ওইখানেও শাফাত করবেন, আর উম্মত এখানে নবীর সুন্নতকে বাদ দিয়ে পীরটাকে একটা একটা সুন্দর একটা সমাজকে আজকে কলুষিত করেছে এই সমস্ত কিছু শয়তানের অনুসরণকারীরা, যারা পীর মুরিদিকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত, এবং নারী সমাজ পুরুষ সমাজ আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কেননা ওই পীরের হাতে হাত রাখলে নামাজ পড়তে হয় না, এই পীরের হাতে হাত রাখলে শরীয়ত মানতে হয় না, শরীয়ত সবগুলো শিথিল করে দিয়েছেন। কই ইসলাম তো শরীয়তকে শিথিল করে নাই, ইসলাম তো সব কিছুকেই পরিপূর্ণ বলে হিসাব করে দিয়েছেন সব কিছু। আর নামাজ কী জন্য কখনোই তো বলে নাই যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা তো বলে নাই যে নামাজ খানা খাবে শুধু পড়তে হবে, অন্য কোনো জায়গায় নামাজ আদায় করতে হবে না। আজকে সমাজের মধ্যে এমন হয়ে যাচ্ছে, আমার পীর এখানে নামাজ পড়েন না, উনি খানায় কামায় নামাজ পড়েন, এখানে শুধু বসে বসে উনি অন্য জিনিস পান করেন, সেবন করেন, নামাজ এখানে পড়তে হয় না, উনি ঘুমাইলে নামাজ হয়ে যায়, মাআজাল্লাহ। এমন তো কখনো হয় নাই, কোনো পীর বুজুর্গ কোনো বুজুর্গানে দিন কোনো আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম কখনো এইভাবে আদায় করেন নাই, উনি সবসময় তো আল্লাহকে সন্তুষ্টির জন্য সমস্ত কিছুর বিনিময়ে শুধু রপ্তালার সন্তুষ্টি নিজের জীবন কিভাবে উৎসর্গ করেছেন।
আসলে আসলে দর্শক, আসলে একজন হকানি পীর চাইলে কি না পারেন, একজন হকানি পীর যদি থাকেন দুনিয়ার মধ্যে তাহলে হাজি মুশতাক তৈরি হয়ে যায়, একজন হকানি পীর যদি থাকেন তাহলে হাজি জমজম আত্তারি তৈরি হয়ে যায়, একজন হকানি পীর যদি দুনিয়ার মধ্যে থাকেন তাহলে মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা আলাই এর মতো হস্তি দুনিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। কেমন পীর আর কেমন মুরিদ, আর মুরিদও কেমন যার দাফনের সময়, যার দুনিয়া থেকে রুখসাতের সময় খুদ পীর এসে মুরিদের কাছে অনুরোধ করে যে আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য শাফাআত করো, আমার জন্য সুপারিশ করো, আমার সালাম পৌঁছিয়ে দিও, তাহলে সেই মুরিদের মর্যাদা কেমন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পীর মুরিদি এটা কোনো খারাপ বিষয় নয়, কনসেপ্ট নয়। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যাতে কোনো একজন হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করে নেই। এছাড়া যিনি ইমামুল আউলিয়া, যিনি পীরদেরও পীর, পীরদেরও সরদার, উনি তো ইরশাদ করেই দিয়েছেন যে আমার কোনো মুরিদ তওবা ব্যতীত ইন্তেকাল করবে না, তওবা ব্যতীত দুনিয়া থেকে বিদায় নিবে না, আমি আমার কোনো মুরিদ ছাড়া জান্নাতে প্রবেশ করব না। এত বড় সুসংবাদ দেয়া সত্ত্বেও আমরা কেন পীর থেকে দূরে আছি? আজকে পীর ও মুর্শিদের আদব এহতেরাম ভালোবাসার কথা বলা হচ্ছে। দুর্ভাগ্যবশত আজকে আমাদের সমাজের মধ্যে এমনও কিছু লোক খুঁজে পাওয়া যাবে যারা কিন্তু পীর মুর্শিদের আদব করে না। পীর তো ধরে নেই, পীর তো পীরের হাতে তো বায়াত গ্রহণ করে নেই, কিন্তু পীরের
যেটা বললেন যে কনসেপ্ট রং, কনসেপ্ট যখন সমাজে যখন বিনির্মাণ হয়ে যায়,
জি,
কোনো একটা অপসংস্কৃতি, কোনো একটা ক্রাইম, অপরাধ যখন বিস্তার লাভ করে তখন মানুষের বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, আনুগত্যের আনুগত্য সব কিছু উঠে যায়। কী জন্য? কারণ তার কনসেপ্ট এসেছে এটা টেররিস্ট, এটা মানুষের পকেট থেকে টাকা নেয়, হাদিয়ে উপটকন নিয়ে এনে মানুষের সব কিছু চিনিয়ে এনে। কিন্তু পীর তো উনি যিনি ওই অসৎ ব্যক্তিকে সৎ বানাবেন, তাকে শুধুমাত্র নিজের দিকে দাবিতে করবেন না, আল্লাহমুখী করবেন।
জি,
তো এই জন্যই তো তখন বুজুর্গরা এভাবেই ফয়েজ লাভের জন্য পীরের দ্বারস্থ হতো, কোনো একটা ভুল হলে পীরের দ্বারস্থ। এখন অনেকে চিন্তা করে না, এমন পীর ধরব যিনি নামাজ মাফ করে দিবেন, যিনি শরীয়ত সবকিছু আমাদের জন্য শিথিল করে দিবেন, এমন ব্যক্তিকে এমন ব্যক্তি দ্বারস্থ হব। তো সেজন্য আজকে সমাজের মধ্যে পীর বলেন, বুজুর্গ বলেন, এগুলার কদর উঠে গিয়েছে, যার কারণে শয়তান তাদেরকে এমনভাবে ঘায়েল করেছে শুক্রবারের নামাজ পর্যন্ত আদায় করে না এরা, এমন অনেক মুসলমান রয়েছে।
বেশক বেশক,
আসলে সেজন্য আজকের মাদানী মহল
বেশক আসলে। আচ্ছা হুজুর, এখানে শেষে একটা প্রশ্ন আপনাকে করে আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব, যে পীরের হাতে বায়াত গ্রহণ করার জন্য কি হাতে হাত রাখতে হবে কি না, অন্য কোনো পন্থা আছে কি না যে পন্থায় আমরা বায়াত গ্রহণ করতে পারব?
পীরের হাতে হাত রাখাটা আবশ্যক নয়, সত্য নয়।
জি,
পীর ও মুর্শিদ যদি জবানে পাকে মুখে যদি বলে এভাবে এভাবে, তো মুরিদরা ওইভাবে মুখে মুখে বলে বায়াত গ্রহণ করতে পারবে।
যে
আমার আল্লাহ রহমতুল্লাহ খুব সুন্দর বলেছেন, এবং হেদায়ার মধ্যে রয়েছে, ফতোয়া রেসবিয়ার মধ্যে রয়েছে, চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে পীরের মুখে মুখে বলে বায়াত গ্রহণ করতে পারবে। এবং মাদানী চ্যানেলের দর্শক তো জানেন যে আমার আহমদ হাসান যখন বায়াত করাই, তখন যখন লাইভ যখন টেলিকাস্ট হয় তখন ওই সময়ও মুখে মুখে বলে বায়াত গ্রহণ করতে পারবে। এখন হাতে হাত রেখে বায়াত গ্রহণটা শর্ত নয়। এখন দ্বিতীয় হচ্ছে যে মহিলা, মহিলা যারা, তো মহিলারা তো টোটালি পারবে না কোনো হাতে হাত রেখে বায়াত, এটা তো শরীয়ত দৃষ্টিতে হারাম, কোনো পীরের হাতে হাত রেখে মহিলা বায়াত গ্রহণ করতে পারবে না। তো সেজন্য তারা রুমাল হোক, রশি হোক, যেটা ধরে এভাবে বায়াত হয়। কিন্তু উত্তম হচ্ছে
ওই পীর যদি ওনার মাহরাম হয় তাহলে তো হাতে হাত রেখে বায়াত হতে পারবেন,
এটা হচ্ছে ভিন্ন কথা,
ভিন্ন কথা,
এটা মাসলা ভিন্ন, এটার কথা নয়। আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে মহিলারা সাধারণত আম যারা সাধারণ যারা মহিলা রয়েছে এদের এদের ক্ষেত্রে।
জি,
এবং এখানে একটা জিনিস জানার বিষয় হচ্ছে, আমি একজনের কাছে বায়াত গ্রহণ করলাম, এখন বা কেউ কাদেরিয়াকে নকশবন্দিকে মজাদ্দিদিয়া সিদ্দিরা বায়াত হয়েছে, এখন কেউ যদি আহমদ হাসানের হাতে বায়াত, আবার তালিফ হতে
এক পীরের হাতে বায়াত আছেন, অন্য পীরের ফয়েজ নিতে যাচ্ছেন,
এই জন্য বায়াত হবে না, বায়াত একবার হতে পারে, দ্বিতীয় কোনো বায়াত হতে পারে না। তখন সেজন্য দাওয়াত ইসলামী বলেছেন তালিফ, তালিম মানে শিষ্য, তখন ওনার কাছ থেকে ফয়েজ, ওনার পীর যিনি আছেন উনি থাকবেন, ওনার ফয়েজও পাবেন। এবং আমিলার সন্তের হাতে বায়াত হওয়ার কারণে বা অন্য কোনো সুন্নি পীরানে কেরামের হাতে তালিফ হওয়ার কারণে ওনার ফয়েজ সে লাভ করবে। আরও সুন্দর আরও ডিটেলস জানার জন্য ফয়জানে সুলতান বাহু রয়েছে, ওইটা অধ্যয়ন করতে পারেন। ওইখানের মধ্যে খুব সুন্দরভাবে রয়েছে সুলতান বাহু রহমতুল্লাহ এখানে যখন ফয়েজ দিতেন আশিকদেরকে, ওনার ওই রকম কিছু বুজুর্গদের দরবারে যখন আসতেন গরম পানির মধ্যে হাত দেওয়ার জন্য বলতেন। দেখুন ফয়েজ দিচ্ছেন তো কীভাবে, গরম পানি দেখলেন মানুষ গরমকালে তেমনি পালাবে, শীতকালে যদি কাঁচা আসে, যদি পানি যদি অনেক বেশি হট হয়ে যায়, অনেক বেশি গরম থাকে, বা হাত দিবে না, ঠান্ডা পানি মিশ্রণ করে তখন হাত দিবে। কিন্তু ওনারা এমন গরম পানির মধ্যে দেখতেছেন, ওনার কনসেপ্ট কীরকম, হাত দিয়েছেন দেখুন সবগুলো শীতল, এখানে ঠান্ডা, ফয়েজ এখানে দিয়ে দিয়েছেন বুজুর্গরা। অপরাধী রয়েছে বুজুর্গদের দৃষ্টি, দৃষ্টির মাধ্যমে ফয়েজ দান করেন। আজকে তো অনেকে ফয়েজ দেওয়ার জন্য কোলাকুলি করেন, তো কোলাকুলির মাধ্যমে তো ফয়েজ দেওয়া, অনেক এরকম কিছু রয়েছে যে এক ব্যক্তি মনে হয় আমি ফয়েজ দিই এভাবে কোলাকুলি করে। তো কোলাকুলি করতে গিয়ে দেখো জাস্ট কোলাকুলি করতে গেলে মরিদ, উনি অনেক মোটা ছিল, এখন মরিদ যখন জড়াই ধরল পিরিয়ড অবস্থা উনি হাও মাও করে চিৎকার করছে, তো কী ব্যাপার, ফয়েজ উল্টো হয়ে গেছে এখন, কি জন্য মুড়ি দেখুন অনেক অনেক স্বাস্থ্যবান চাপ দিছে পীর হা করে দিল। উনি বলতে লাগলো যে যেই পীর মুড়িদের ফয়েজ নিতে পারে না উনি আবার আমাকে মুড়িতে কি ফয়েজ দিবে মাজ আল্লাহ। তো এগুলো হচ্ছে রং কনসেপ্ট, মানুষের ভুল ধারণা, মানুষের হাস্য কৌতুক এগুলো শুনিয়ে সত্যিকার অর্থে পীর মুড়ির থেকে দূরে রাখার জন্য, শরীয়ত থেকে দূরে রাখার জন্য, সত্যিকারে যারা সাহেবে মাজার যারা আরাম করতেছেন বুজুর্গদের দরবার থেকে সরিয়ে রাখার জন্য এটা প্রচেষ্টা। এই জন্যই আমার শাহ রানী রহমতুল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো নিয়ামত প্রাপ্ত হতে চায় তখন সে ব্যক্তি আল্লাহ পাকে দয়া পাবেন তার পীরের দরজা দিয়ে।
বেশক
ওই পীরের দরজা ছাড়া অন্য কোনো দরজা দিয়ে বান্দা নিয়ামত লাভ করতে পারবে না।
এখন
প্রশ্ন হচ্ছে সবাই তো আল্লাহ পাকে নিয়ামত পাচ্ছেন, উনি বা পীরের দরজা দিয়ে কেন পাবেন? বলছে এই জন্য পীরের দরজা দিয়ে পাবেন বেশি করে, আল্লাহ পাক দয়া করবেন সাধারণভাবে, সাধারণভাবে গেলে তখন মানুষ সর্বসাধারণ যেভাবে যায় এভাবে সবাইকে দিবেন, আর যদি ভিআইপি পার্সন যায় ওনার জন্য সম্মান আলাদা
আলাদা।
তো কি জন্য? এই জন্য সোহবত সংস্পর্শের কারণে,
আসলে
এই জন্য বুজুর্গের হাতে হাত রাখার কারণে আল্লাহ পাক ওই বুজুর্গের সৎকায় ওনার শর্ট সাজেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে নিয়ামত বেশি দিয়ে দেবে।
বেশক আসলে আসলে দর্শক আমাদের উচিত যে প্রত্যেকটা পীর মুর্শিদের এহতেরাম করা, আদব করা, সম্মান করা। আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ, এবং উনি কাদেরিয়া সিলসিলার মধ্যে বায়াত করিয়ে থাকেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও বায়াত গ্রহণ করেননি, যারা এখনও কোনো পীরের হাতে হাত রাখেননি বা কোনো সিলসিলার মধ্যে নিজেকে দাখিল করাননি, আসুন না আমরা সবাই আমির আহলে সুন্নতের মাধ্যমে কাদেরিয়া সিলসিলা অর্থাৎ গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করে ফেলি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দীন ও দুনিয়া উভয় জগতে আমাদের কল্যাণ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দরবার তবং বড়ই আলিশান খবর খোঁজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খোঁজা আমার খোঁজা পিয়া আমার খোঁজা পিয়া।